This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। 11:20 হচ্ছে সময়। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, এবং মানুষের বিবেক যখন জাগ্রত হয় সেই মানুষটি তখন সমাজ থেকে শাস্তি না পেলেও, পরিবার থেকে শাস্তি না পেলেও, রাষ্ট্র থেকে শাস্তি না পেলেও নিজের কাছ থেকে নিজে যে শাস্তিটা পান সেই শাস্তির দংশনে মানুষ প্রতি মুহূর্তে জর্জরিত হয়, এবং সেই শাস্তির চেয়ে বড় শাস্তি কোনো শাস্তি হতে পারে না। এইসব শাস্তি পাওয়া মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আপনি আমাদেরকে জানালে আমাদের সমাজে লাখ লাখ মানুষ আছে যারা আপনার মতো করে হয়তো ভুল পথে পা বাড়াতো, কিন্তু তারা সচেতন হবে, কিংবা ভুলের মধ্যে রয়েছে তারা সেই জায়গাটা থেকে সংশোধিত হবে। প্রিয় শ্রোতা, আর জি কে বিয়ার রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম, আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং আজকে সত্যের আসনে কে বসছেন চলুন শুরুতে আমরা জেনে নিই আর জি সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব।
আজ সত্যের আসনে বসে সত্যের মুখোমুখি হচ্ছেন আরোহী। সে বাবা মায়ের একমাত্র সন্তান, বয়স খুব একটা বেশি নয়, তাই কথার মধ্যে চঞ্চলতার ছাপ ফুটে ওঠে। মিষ্টি চেহারার ছোট্ট মেয়ে আরোহী স্নেহ পাগল, আদর করে কেউ কিছু বললে সে ফেলতে পারে না, তা যত কষ্টকর কাজই হোক না কেন। ঘরে বসে না থেকে বাবার সঙ্গে মাঠে বসে কাজ করতে সে খুব আনন্দ পায়, যদিও খুব একটা হয়ে ওঠে না। সত্য কথা বলা মানুষকে আরোহী অনেক পছন্দ করেন, কারণ সে নিজে খুব একটা মিথ্যা কথা বলেন না। তার চেয়ে বড় ব্যাপার, আরোহী খুবই সরল মনের মানুষ। নিজের কাছে টাকা না থাকলেও ক্লাসের বন্ধুদের টাকা দিয়ে সাহায্য করতেন। আরোহী সিনেমা দেখতে খুব ভালোবাসেন, আর অবসর সময় পেলে গান গেয়ে কাটান। বয়সে ছোট হলেও দেশকে নিয়ে তার অনেক ভাবনা। তার স্বপ্ন সে এমন কিছু করবে যেন তাকে নিয়ে দেশ গর্ব করতে পারে। আরোহীর জীবনের বাকি কথা শুনতে ফিরে যাচ্ছি কিবিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
সুমন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং সাধারণত যেটা হয় আমাদের যাহা বলিব সত্য বলিবতে, আমরা দেখি যে রেশিও যদি আমরা বিচার করি তাহলে সাধারণত ছেলেরাই বেশি বেশি আসেন, এবং আমরা দু একজন মেয়ে বন্ধু পেয়ে যাই এখানে যারা জীবনের ভুলগুলো স্বীকার করতে আসেন। এবং আজকে আমরা একটা স্পেশাল গেস্ট পেয়েছি আমরা বলতে পারি, কারণ আরোহী বুঝতেই পারছেন যে ও মেয়ে এবং ওর বয়সটাও কিন্তু অনেক কম, কিন্তু জীবনের কোন বোধ থেকে সে আজকে লাখো মানুষের সামনে জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করবে, আর সেই সময়ের মুখোমুখি আমরা হব। তবে তার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি যদি আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে আপনি আপনার সেলফোনে লিখুন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং অনুষ্ঠানের শুরুতেই আপনাকে আশ্বস্ত করতে চাই, বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন একজন এক্সপার্ট। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলামকে আমি প্রথমেই ওয়েলকাম করতে চাই এবং আশ্বস্ত করতে চাই যে পুরো অনুষ্ঠান তিনি আমাদেরকে শুনছেন। তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন?
জি জি, শুনতে পাচ্ছি।
এবং আশা করছি যে পুরো অনুষ্ঠানের সঙ্গে আপনি থাকবেন।
জি,
আপনাকে অনেক ধন্যবাদ।
সো আরোহি, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে সে মানুষ তার জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো স্বীকার করে, এবং এই ধরনের অনুষ্ঠানে আসা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার, এবং সেজন্য আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। তো এটা জানার পরেও এই ধরনের অনুষ্ঠানে আপনি কেন আসেন?
ভাইয়া, আমার আসার একটাই কারণ যে আমি জীবনে অনেক ভুল করেছি, সেই ভুলগুলো মানে শুধরে নেওয়ার জন্য, যে যা বলবো সত্য বলবো, সত্য বলার জন্যই আমি
এখানে এসেছেন। আপনার প্রথমেই আমরা যেটা শুনেছি সুমনের কাছ থেকে একটু আগে, সেটা হলো যে আপনার বয়স খুবই কম, ক্লাস নাইনে পড়ছেন আপনি, রাইট?
জি।
প্রিয় শ্রোতা, এখানে একটু আপনাদেরকে নোট করতে চাই, ক্লাস নাইনেও পড়ছেন এবং সে তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে আজকে প্রকাশ করবে। আজকের যাহা বলিব সত্য বলিব একটু অন্যরকম এই কারণে যে সাধারণত আমরা এত অল্প বয়সের কাউকে কখনো এই ধরনের চ্যালেঞ্জিং শোতে আপনাদের মুখোমুখি করায়নি। তো আজকে স্টেজে এমন একজন মানুষ, এমন একজন বন্ধু আমাদের রয়েছে, এবং সে ফিল করছে জীবনে সে অনেক বড় ভুল করেছে কিংবা অপরাধ করেছে, সেই ফিলের জায়গা থেকে সে তার ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চায়। আমরা আরোহীর কাছে যেতে চাই এবং একই সাথে বলতে চাই, যারা আরোহীর মতো সত্যের আসনে বসতে চান, জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান, তারা আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। আর অনুষ্ঠান চলাকালীন সময়ে আরোহীকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা আরোহীকে জিজ্ঞেস করতে চাই যে আরোহী, আপনি কোথা থেকে শুরু করবেন? একটি বিষয়, যারা অনুষ্ঠানটি শুনছেন কতটুকু বিশ্বাস করছেন আরোহীর কথা, তারা SMS এর মাধ্যমে ভোট করে জানিয়ে দিতে পারবেন। যখন আমরা SMS পোল কল করব, যারা শুনছেন তারা ওই সময়ে ওই ঘটনা কিংবা ওই সময়টুকুকে যদি বিশ্বাস করেন যতটুকু আরোহী বলেছে, আপনার সেলফোনে গিয়ে লিখবেন প্রথমে স্টেশনের নাম ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা SMS পোলের মুখোমুখি যে কোনো সময় করবো আপনাদেরকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আরোহীর কাছে। আরোহী, আপনি বলছিলেন যে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান, রাইট? ওকে, শুরু করুন।
আমার নাম সিপিয়া জামান আরোহী। আমার জন্ম 1999 সালে 14 এপ্রিল, পয়লা বৈশাখ। আমার জন্মের পরে যখন আমার বয়স 2.5 মাস, তখন আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসে আমার বাবার কাছে। কারণ আগে আমার মা আমার বাবার সাথে রিলেশন করে বাবাকে বিয়ে করে।
আমি ঠিক বুঝতে পারিনি আরোহী, আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনার মার সাথে আপনার বাবার রিলেশনশিপটা
কি? আমার মা প্রথম আমার বাবার সাথে রিলেশন করতো, তারপর
একটা ভালো সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। হ্যাঁ
হ্যাঁ, আমার দাদি মেনে নেয় নাই, তারপর আমার মা রাগ করে চলে যায়, বাবার সাথে কথা বলে না, দাদি এদিকে বাবাকে বিয়ে করিয়ে দেয়। আমার 5 জন ভাই বোন হয়। তারপর আমার আম্মু আবার ঢাকায় আসে, দেখার পর আমার বাবা আমার আম্মুকে বিয়ে করার জন্য অনেক মানে বলেছে, তোমাকে না পেলে মরে যাবো, এইসব বলার পরে আমার আম্মু আমার বাবাকে বিয়ে করে।
তার মানে আপনার মা আপনার বাবার দ্বিতীয় বিবাহ ছিল?
জি।
প্রথম বিবাহতে 5টা সন্তান ছিল, রাইট? আপনার মার জন্য কি আপনার বাবা প্রথম বিবাহ না দ্বিতীয় বিবাহ?
প্রথম
বিবাহ ছিল, সেটাই জিজ্ঞেস করছিলাম। ওকে, তারপর?
আর আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসার পরে ওর পরদিন আমার বাবা আমাকে দেখতে চায়, আমার আম্মু আমাকে নিয়ে যায় দেখার জন্য।
আমি আসলে কিছু কনফিউশনের মধ্যে আছি। কনফিউশনটা হচ্ছে এরকম যে, প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় আপনার দাদি এটাকে না করে দিয়েছিল নাকি আপনার মাকে বিয়ে করেছিল?
না, প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় দাদি না করে দিয়েছিল, তখন বাবা বিয়ে করেন।
আচ্ছা, সেকেন্ড বিয়েটা কি যেটা করলো আপনার মাকে, সেটা কি আপনার দাদির অনুমতি ছিল?
দাদির অনুমতি ছিল না, কিন্তু আমার বড় মার অনুমতি ছিল।
মানে প্রথম যিনি যাকে বিবাহ করেছিলেন তার অনুমতি ছিল। বিয়ে করার পর কি একসঙ্গে ছিল নাকি আলাদা ছিল?
বিয়ে করার পর আমার মাকে নিয়ে নানির বাসা যায়, গিয়ে কয়েকদিন থাকে, থাকার পর বাবা ঢাকা চলে আসে। আমি আমার সাথে চিঠি দেওয়া দেওয়া হয়, টাকা পয়সা লেনদেন হয়, কিন্তু বাবা মাঝখানে একবার গিয়েছিল মার কাছে, শুনেছিলাম সেটা। কিন্তু আমার হওয়ার পরে বাবা যায় নাই, তো আমার যখন জন্ম হয় তার 2.5 মাস পর আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসে। আমার আম্মু প্রথম চিঠি পাঠায় যে তোমার মেয়ে হয়েছে, তুমি দেখতে আসবে, আর বাবা চিঠি পাঠায় তুমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় আসো। তারপর আমার মামাকে নিয়ে ঢাকায় আসে, তার একদিন পরে বাবার সাথে দেখা হয়। দেখা হয়, বাবা বলে ওর কি কি লাগবে বলো, আমি সব কিনে দেবো ওকে। মা বললো না এখন তো কিছু প্রয়োজন নেই, পরে কিনে দিও, মা গেছিল দেখা করতে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা ঢাকা যাওয়ার পরে বাবার কাছে উঠি নাই, উঠছি যে আমার মাকে মেয়ের মতো দেখেছিল যে ওই নানুর বাসায় উঠছি। তারপরে আমার বাবা মাকে বলে তুমি আমার সাথে মানে বেচালাতা বাবা থাকতো তো বলো তুমি আমার সাথে মেসে থাকবো, বলে না আমি এখানেই থাকবো। বাবা মেসে চলে গেলো, আমাকেও বাবা দেখলো, আমাকে কোলে নিল, আদর করলো, বললো যে কালকে সকাল আমাকে নিয়ে দোকানে গিয়ে অনেক কিছু কিনে দিবে আমার জন্য। তারপর ওই দিন রাতে বাবা স্ট্রোক করে, আমার মা সাথে সাথে জানতে পারে না যে আমার বাবা স্ট্রোক করে।
যেদিন আপনার বাবা স্ট্রোক করে তখন আপনার বয়স 2.5 মাস মাত্র। তারপর
আমাকে যখন আমার বাবার মৃত্যুর চতুর্থ দিন মানে 4 দিন হয়, তখন আমার একটা ভাইয়া আসে বলে কাকিমা আপনাকে তো একটা কথা বলি না, যে কথাটা বলার জন্য আমি আসছিলাম, বলে ছেলে কাছে তো আর নেই, আর নেই মানে কই গেছে, বলে উনি ওই দিন রাতে স্ট্রোক করছেন। তা মার সাথে সাথে ওইখানে পড়ে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হওয়ার পর মানে 2 মাস থেকে মা অনেক অসুস্থ ছিল, আমাকে চিন্তা না করতো, অনেক অসুস্থ ছিল আমার মা। তারপর থেকেই আমার মা আমাকে নিয়ে আর দেশে আসে না, ওইখানে আমাকে বড় করার স্বপ্ন দেখে যে ঢাকা মেয়েকে বড় করবো। তারপর এক সময় যখন আমার বয়স 3-3.5 বাবা ডাকা শুরু হয়েছে, তখন থেকে আমার যে নানা ভাইটা ছিল আমি নানা ভাইটাকে ভীষণ ভালোবাসতাম, আমার নানা ভাইটা আমাদের জন্য অনেক করেছে। তো
এই যে নানা ভাইটা, তিনি তো আসলে আপনার মার আসল আসল বাবা ছিলেন না, তো উনি আপনার মাকে আদর করতেন, মাকে
ওনার মানে ওনার ছেলে মেয়েদের যে সন্তান ছিল তার চেয়ে বেশি আদর করতো আমাকে
এবং আপনাকেও আদর করতেন। তো আপনার মার সাথে তার সম্পর্কটা হয় কিভাবে?
হয় আমার মা প্রথম যখন ঢাকা আসে বাড়ি থেকে রাগ করে আসে, তখন আমার নানি নানিটা বাজারে যায়, তখন দেখে আমার মা এক পাশে দাঁড়িয়ে ছিল রাস্তার, বলে তুমি এখানে তুমি কে, বলে এরকম এরকম খালাম মা আমি তো ঢাকা আসছি কই যাবো আমি নিজেও জানি না, বলে ঠিক আছে। মানে আমার নানিকে আমার মা মায়ের মতো দেখে ফেলেছিল। তখন আমার নানি বলে আচ্ছা আমার তো 4 ছেলে মেয়ে ছিল, 2 মেয়ে, তুমি আমার মেয়ের মতো থাকবা, বলে হ্যাঁ থাকবো। তখন আমার মা চলে গেল আমার নানির সাথে, কারণ বাসা থেকে রাগ করে আসছে, কোথায় যাওয়ার পথ নাই।
আপনার বাবার সাথে সম্পর্ক নিয়ে বোধহয় এরকম রাগারাগি বাড়িতে মাঝে মাঝে হতো, রাইট?
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
তারপর আমার বয়স 3-3.5, তখন আমিও মানে কি বলবো যে মানে ক্লাস 2-এর বাচ্চারাও এত পড়াশোনা পারে না, তখন আমি অনেক মানে পড়াশোনা আগায় গেছিলাম। নানু ভাইটা বললো যে ওকে যে স্কুলে ভর্তি করতে হবে, ওকে তো আমরা টাকা পয়সা সব দিতে পারবো, বাবার না হতা তো আর কোনদিন দিতে পারবো না। একটা কাজ করো, যদি জিজ্ঞাসা করে মা বাবা কোথায়, তাহলে বলবি যে তোমার বাবা দেশে। তা এখন মানে সবাই বাবা আছে, আমার বাবা নাই, আমি বলতাম মা বাবা কোথায়, বলে বাবা তো তোমার দেশে আসবে আসবে। কথা বলতে বলতে একদিন আমার আমি ছোটবেলা থেকে খালুকে বাবা ডাকি, তা ওই খালুটা ঢাকা যাওয়ার পরে ওই খালুটা বলে আমি তোমার বাবা, তখন আমি ওনাকে বাবা ডাকা শুরু করলাম। পরে আমি ওনার সাথে আসার জন্য অনেক কান্নাত করলাম, মাকে বললাম আমি তোমার কাছে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাবো। মা বললো আচ্ছা কয়েকদিন পরে তো আমার তো বয়স তোমার ছোট, মাকে ছাড়া থাকতে পারবে না তো? আমি বলেছি হ্যাঁ মা আমি থাকতে পারবো, তুমি আমাকে পাঠিয়ে দাও বাবার সাথে, বলে না মা। এক সময় আমি একটু বড় হলাম, আবার বাবার জন্য কান্নাকাটি শুরু করলাম, তখন মা আমাকে নিয়ে দেশে আসলো।
তখনও তো আপনাকে বলেনি যে আপনার বাবা মারা গিয়েছে?
না না।
ওকে,
তারপর আমাকে নিয়ে দেশে আসা হলো, এসে আম্মু রেখে চলে গেলো মানে রাতের লঞ্চে ঢাকা আসলো সুজাপুর থেকে। তা আসার পরে আমি অনেক কান্নাকাটি করি আম্মুর জন্য, আম্মুর জন্য মায়া লাগে, এমনকি বাবাকে ছেড়ে আম্মুর কাছে আসবো না। তখন আমাকে ওইখানে ক্লাস 1-এ ভর্তি করে দেওয়া হলো, আমার বাবা আমাকে ভীষণ আদর করতো এবং কি মানে আমাকে বুঝতে দিতে না।
একটু আমি আপনাকে থামাচ্ছি, আপনি বাবা করে কাকে ডাকতেন?
বাবা করে আমি ছোটবেলা খালুকি বাবা ডাকতাম।
খালুকি ডাকতেন। আর আপনার মা আপনাকে গ্রামে কেন রেখে গেল?
ওই যে বড় হলে টাকা পয়সা দিতে পারবে, সব দিতে পারবে, বাবার স্নেহ ভালোবাসা। তখন তো আমার মা ভাবলো যে খালুর বাসায় থাকলে খালুটা ভীষণ আদর করতো, তা আচ্ছা ওকে খালুর বাসায় রেখে দিই।
তাহলে খালুর কাছ থেকে আপনি কিছুটা হলো বাবার আদর পাবেন।
হ্যাঁ,
মা এটা মনে করলো, করার পরে আপনাকে খালার বাসায় রেখে গেল। ওকে, ক্লাস 1-এ ভর্তি করে দিলাম।
হ্যাঁ, ক্লাস 1-এ ভর্তি করে দেওয়ার পরে আমার বাবা প্রতিদিন সকালে বাড়িতে নাস্তা করতে দিত না, আমাকে বাজারে নিয়ে যেত এবং কি ওইখানে গিয়ে দেশের বাসায় বলে মালাই মালাই দিয়ে রুটি দিয়ে নাস্তা করাতো, ডিম খাওয়াতো। তখন আমার আপু ক্লাস 10-এ, আমি অনেক ছোট তো, তখন আমাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আমার আপু তার স্কুলটা বন্ধ হয়ে গেল এবং কি মানে তারপর আপু আর স্কুলে গেল না আমাকে নিয়ে দৌড়াদৌড়ি। যখন আমার ভাই বড় ভাইটা যে ছিল খালার বড় ছেলে মানে বিয়ে করানো হলো, তারপর আমার বউ আসার পর থেকে আমার সাথে মানে অনেক একটা আগে যে ভালোবাসাটা মায়াটা সবার কাছ থেকে পেতাম, শুধু এখন একজনের কাছ থেকে পাই, সেটা আমার বাবা বাবার
মানে খালুর কাছ থেকে।
হ্যাঁ, আর কারো কাছ থেকে এখন ভালোবাসা।
তখন আপনার বয়স কত? আপনি কোন ক্লাসে পড়েন?
ক্লাস 3-তে। আমার
বয়স ক্লাস 3-তে পড়েন। হ্যাঁ, 7 থেকে 8 বছর।
হ্যাঁ, তারপর আমার ভাবি আসার পরে আমার মার উনি একদিন ভীষণ অসুখ হয় এবং কি আমার বাবা আমার আপু মাকে নিয়ে চাঁদপুর চলে যায়। আমার ভাবি আমাকে পানি আনতে বলে, আমি পানি আনার মানে কলস ছোটবেলা থেকে ধরি নাই কিভাবে পানি আনবো, তা আমাকে বললো পানি আন। আমি বললো ভাবি মানে পানি আনতে গিয়েছিলাম কিন্তু পারতেছি না, ভাবি আমি তো পারতেছি না, এই কারণে আমার ভাবি আমাকে ভীষণ মার দেয়। তখন আমি অনেক কষ্ট পাই যে আমাকে কেন মারতেছে। তখন আমি রাগ করে ঢাকা চলে আসার ওর একটা ইয়া করলাম। ভাবি বললো তুই এখন কোথায় যাবি? আমি বললাম যেখানে খুশি সেখানে চলে যাবো। তারপর বলে না আগে বল কই যাবি, নাহলে আবার মার দিব। তখন আমি বললাম আমি তো ঢাকা চলে যাবো। বলে হ্যাঁ তোকে তো আমি ঢাকায় পাঠানোর জন্য আমার একটা ইয়া আছে, ঢাকা চলে যা। মানে ভাবি এইসব বলে আমাকে, আমি তখন নানিদের বাসার কাছে, আমার নানদের বাসা আমাদের বাসা 20-25 মিনিটের রাস্তা, ওইখানে লঞ্চ ফিরত, আমি লঞ্চ ফুটে ঢাকা চলে এসে
ওই বয়সে একা একা।
হ্যাঁ
হাউ ইট ইজ পসিবল,
আমি নিজে কিভাবে মানে
আমার বাসা থেকে ছাড়লো আপনাকে?
হ্যাঁ ভাবি ছেড়ে দিল, কারণ ভাবিও চায় যে আমাকে ওনারা এত মেয়ের মতো আদর করে, ওনার মেয়েকে ওটুকু আদর করে না যে আমাকে যতটুকু আদর করে।
ডিস্টেন্স কতক্ষণের ছিল
ঢাকা? মানে তখন 9:30 লঞ্চ ছাড়তো, 10:00 লঞ্চ, তা ঢাকা আসতে আসতে 3:30-3:30 বাজতো।
তার মানে আপনার 6-7 ঘন্টা সময় লাগতো।
হ্যাঁ একা ছিলাম।
একা একা আপনাকে ছেড়ে দিল বাসা থেকে?
হ্যাঁ।
ওরা জেনে শুনে এটা করেছিল নাকি আপনি?
না আমার ভাবি জানতো, কিন্তু ওনারা সবাই চাঁদপুর ছিল, আমার মাকে নিয়ে অসুস্থ ডাক্তার কাছে গিয়েছিল, ওনারা কেউ জানতো না, আমার বাবা আফু আর আমার মা মানে যে খালা মা ওনা জানতো না,
ওরা কেউই জানতো না। আপনাকে একা একা ছেড়ে দিল আপনার ভাবি জেনে শুনে?
ভাবি জেনে শুনে ছেড়ে দিল, কারণ সহ্য হচ্ছে না ওনার, কারণ আমাকে যদি বলে এটা কর, বাবা বলে না ও কোনো কিচ্ছু করবে না, বুঝে থাকলে তুমি এবাসা থাকবে, না থাকলে তুমি চলে যাও, আমার মেয়ে কোনো দিন কোনো কিচ্ছু করবে না। তখন ভাবি
আপনাকে নিয়ে ওর সাথে একটা রেশারেশি হয়েছিল।
হ্যাঁ।
আপনি কিভাবে আসলেন?
আমি বাসা থেকে রেডি হই, রেডি হয়ে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে নদীর পার আসি, কিছু দিকে লঞ্চ অলরেডি ভিড়ানো, তা নৌকা দিয়ে পার হই, পার এখন বর্তমানে বেরি বাদু যায় কিন্তু তখন নৌকা ছিল, নৌকা দিয়ে পার হওয়ার পরে দেখি লঞ্চ লঞ্চে সোজা উঠে দেয় একটা মানে ওইখানে একটা ভাই ছিল, ওই ভাইটা আমাকে জিজ্ঞাসা করে তুমি কই যাও? আমি কি আমার আম্মুর সাথে? আমি আমি আম্মু উপরে, কিন্তু যখন আমার নানিকো বাড়িতে জানাজানি হয়ে গেল এবং কি আমার ভাবি জানতো, তখন আমার ভাবিকে এসে বাবা তখন মানে 12টা বাজছে, সে বাবা অনেক রাগ দিল যে হ্যাঁ আমার মেয়েকে তুই কই রাখছিস, কই আমার মেয়েকে খুঁজে বার কর, বললো ও ঢাকা চলে গেছে। কি ব্যাপার গেলো তখন আমার বাবা ভীষণ মানে অনেক রাগই ছিল, তো অনেক রাগ হয়নি, আমার মেয়ে ভাইকে ফোন দিল যে এরকম এরকম তোর বউ এরকম এরকম করছে, এখন তো আসা ঢাকা, এখন কি করবি, ও তো এখন লঞ্চে চলে গেছে। আমি কান্না করতেছিলাম কোথায় যাবো, চিনি না, কখনো আসি নাই ঢাকা, তখন বয়স মানে ক্লাস 3-তে পড়ি, বুঝিস নাই তো। তারপর আমি বললাম যে এখানে বসে বসে নিজেকে নিজে বলি যে আমি কেন আসলাম বাড়ি থেকে, আবার লঞ্চে চলে যাবো, আবার লঞ্চে ওঠার মানে একটা প্ল্যান করলাম যে আবার লঞ্চে ওঠে বসে থাকবো। তা দুইটা আঙ্কেল এসে আমাকে বললো যে মামুনি কান্না করছো কেন? আমি বললাম চাচ্ছিল আমি তো কান্না করছি আমার মার জন্য। ওনা আবার বলে হ্যাঁ হ্যাঁ তোমার মা তো আমাকে একটু আগে বলেছে, আমার মেয়েকে একটু দেখলে আমার কাছে পাঠিয়ে দিও, এই দেখো তোমার মা তোমাকে কতগুলো চকলেট দিয়েছে। ওই আঙ্কেল দুইটা বলে কথা, তো ওনাকে নিয়ে ওই টার্মিনালে যে লাস্ট এরিয়া ওইখানে নিয়েই আমাকে মানে মুখটা দেখে ফেলা,
মানে যে দুজন ভদ্রলোককে আপনি বললেন এবং তারা আপনাকে নৌকাতে তুলে নিয়েছে এবং মুখটা বেঁধে ফেলেছে।
হ্যাঁ
ওকে প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এবং বিরতিতে যাবার আগে একটি এসএমএস পোলের মুখোমুখি করতে চাই সবাইকে, যারা এতক্ষণ পর্যন্ত আরোহীকে শুনেছেন তাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিব অর্থাৎ জেবিএসবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরোহীকে যারা এখন পর্যন্ত বিশ্বাস করতে পেরেছেন তারা লিখবেন ইয়েস, এবং যারা বিশ্বাস করতে পারেননি কিংবা কনফিউশনে আছেন তারা লিখবেন নো। ইয়েস নোর রেজাল্টই কত পার্সেন্ট লোক বিশ্বাস করছেন এবং কত পার্সেন্ট বিশ্বাস করছেন না সেটা আমরা জানিয়ে দেবো একটু পরেই কম্পিউটারের মাধ্যমে, আমরা জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। এবং এসএমএস পোল নিয়ে কাজ করছে আর্যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, আমরা ধীরে ধীরে অপ্রিয় সত্য আবিষ্কার করব, তবে তার আগে আমরা জেনে নিতে চাই কম্পিউটারের কাছ থেকে এসএমএস পোলের রেজাল্ট।
No, 10%, no comments, 5%.
কম্পিউটার বলছে 85% ইয়েস, 5% হচ্ছে নো কমেন্টস এবং বাকি সবাই হচ্ছে নো, বুঝতেই পারছেন 10% হচ্ছে নো। আমরা চলে যেতে চাই আবার আরোহীর কাছে। ওকে আরোহী, আপনি যেটা বলছিলেন যে আপনার মুখটা বেঁধে ফেলেছিল, হ্যাঁ তারপর কি করলেন?
আমার নানু যে নানা ডাকতাম উনি আমার মা দৌড়ে অনেক দ্রুত সদরঘাট চলে আসছে। আমি আমার আম্মুকে প্রথম দেখি নাই, ওইখানে নিয়েই আমাকে মানে মুখটা বেঁধে ফেলা হয়। বেঁধে ফেলা ওনারা যে নৌকা ওই যে সদরঘাট দেখেনি যে ছোট ছোট নৌকা গুলো ওটাতে আমাকে উঠায়, তখন আমি মাকে দেখি। আমার আম্মু আমাকে একটু দেখে কিন্তু আমার আম্মু অতটা ইয়া করে না, আমার আম্মু সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ও নানা ভাই অনেক কিছু করার জন্য একটা চেষ্টা করে যে সেনাবাহিনীর ফোর্স এইসব পাঠায় মানে নৌকা অনেক চেষ্টা করে ধরার জন্য, কিন্তু ওনারা স্পিরিট নৌকা ছাড়ছে মানে আর থামতেছে না। তারপর এক সময় দেখ আমার হাত বাঁধা ছিল না, শুধু মুখটাই বাঁধা ছিল, তখন দুইটাই তো লোক। মনে মনে ভাবলাম যে আমাকে তো নিয়েই চলে যাচ্ছে, তাই এখন কি আর হবে। তখন ওই যে নৌকাতে যে পানি উঠলে একটা নৌকা থেকে পানি বের করার একটা যন্ত্র থাকতো, ওইটা আমার হাতের কাছে ছিল। তখন ওইটা দিয়ে আমি একজনকে মাথায় আঘাত করি, তখন উনি সাথে সাথে ওই আঘাতেই পানিতে পড়ে যায়। আরেকজন আমার কাছে দৌড়া আসার সাথে সাথে আমি সরে যাই আর উনিও ঠাস করে পানিতে পড়ে যায়। তারপরে আমার ওই ফোর্স যারা ছিল তারা অনেক দ্রুত আমার কাছে যায়, গিয়ে আমাকে মানে কোলে নেয়। আমার নানা ভাই আমাকে কোলে নিয়ে বলে তুমি এত সাহসী। হ্যাঁ সাহসী।
আর ওই দুজনকে কি করলো?
ওই দুজনকে তো পুলিশে দেওয়া হলো। তারপর আমাকে ঢাকা আনা, আমি বাসায় যেতে ভয় পেতাম যে বাসা থেকে পালিয়ে আসলাম এটা কি হয় বাসায় যাওয়াটা, আমি ভীষণ মানে ভয়ে একটা ভিতরে একটা কাজ করতো। 5-6 দিন থাকি ঢাকায়, আবার মা আর দাস নিয়ে আবার ওইখানে নিয়ে আমি কি করি আমাদের যে পাকঘরটা ছিল ওর কাছে গিয়ে লুকিয়ে থাকি। আমি বাসায় ঢুকবো না, আমাকে অনেক কানাকানি মা আমি বাসায় যাবো না আমি তোমার কাছেই থাকবো বলে তুই তোর বাবাকে ছাড়া থাকতে পারবি তো? ভাবলাম না আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না, তখন আবার যাই। তারপরে এরকম বাবা আমাকে প্রথম যাই আর বকা দেয় বলে হ্যাঁ তুই আমাকে ছেড়ে চলে গেলে আমার কষ্ট হয় নাই কি আর কি বলছে আবার আমাকে বাড়ি মারছে আমাকে। ভাবি কি আর কিছু, কারণ ছেলে তো ছেলের বউ যদি বউকে বলে ছেলে লাগবে, তখন ছেলে যদি খারাপ হয়ে যায় তখন আর বলে না ছেলে বউকেও কিছু বলে না ছেলেকেও বলে না। তখন আমাকে সাথে প্রায় 1 বছর পর্যন্ত আমার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করতো না, কারণ জানতো যে ভাইয়া বলছে আমার বোনের সাথে কোনো ব্যবহার খারাপ করলে আমি তোমাকে ডিভোর্স দেবো। তা যখন আমি ক্লাস 4 উঠি তখন আমার মানে ভাবি আমাকে কাজ শেখানোর জন্য এটা মার কাছে বলে যে ওকে কাজ শেখাতে হবে, তখন মা বলে হ্যাঁ হ্যাঁ, বাবা বলছে না ওকে কোনো কাজ শিখতে তোমরা দিবে না, ওর খুশি মতো যা করেছে। তারপর একদিন ভাবি আমাকে মানে কাজের জন্য অনেক ইয়ে করে বলছে যে কাল থেকে সকালে ঘুম থেকে উঠে থাল বাসন ধুবি, উঠান ঝাড়ু দিবি, আর বিপড়তে যাবি, এসে ভাত খেয়ে আর যদি কোনো কাজ থাকে করে তারপরে গোসল করে স্কুলে যাবি। এটা হচ্ছে আমার মানে
ডেইলি রুটিন। আপনার খালামণি কি কখনো আপনার সাথে ধরনের আচরণ করতো?
হ্যাঁ
খালামণি ওইভাবে বলতো, ভাবি ওইভাবে বলতো।
হ্যাঁ তারপরে
শুধু বাবা মানে খালুটা একটু ডিফারেন্ট ছিল,
খালুটা ভীষণ আদর করতো আমাকে অনেক অনেক। তারপর একদিন এরকম সকালবেলা আমার ঘুম থেকে অনেক জ্বর ছিল, উঠতে দেরি হয়, আমার মা মানে ভাবির কথা শুনতেই হবে না হলে তো বোঝে নেই যে বাড়ির বড় বউ, এই কারণে মা ভাবির কথা শুনে মা আমাকে অনেক মারে। বিশেষ করে আমার মা একটা যে আমার উনি আমার মা, আমার ভাবতো এখন মানে খালাম মা মাই তো আমার ভাবতো বড় কষ্ট হয়, উনি বিশেষ করে আমার চুলে আঘাত করতো যে এই কারণে আমার মানে প্রায় ডাক্তার কাছে গেলে বলো তোমার ব্যান্ডের সমস্যা যে তোমার মাথা অনেক আঘাত, উনি আমাকে বিশেষ করে মাথায় আঘাত করতো আর পেটে। তারপর একদিন উনি আমাকে ভাত খেতে বসছি, তারপর আমাকে মারতেছে আর যে তরকারি বাড়ার চামিচটা ওই চামিচটা আমার মুখের ভিতরে দাঁড়িয়ে এই জায়গায় আমার একটা এই জায়গায় রক্তটা কেটেছে। তখন মানে আমি ভীষণ কান্না করি, আর কান্না করলেও কি যে আমাকে ওই চকলেট দিয়ে জানে আমার চকলেট দিও, আর কান্না করলেও আমি চকলেটের তাকেও চকলেট দিলাম বাবার কাছে আর কোনো কিছু বাবা আমাকে মেয়েটাকে এসব কিছু বলেন। তা একদিন আমাকে ভীষণ ওই দিনে আমার মানে প্রথম মানে যেই আগে মারতো অল্প ওই দিন আমার ভীষণ মারে, পিঠে একটা লাথি মারে, অনেক ব্যথা পাই। আমি ওই চকলেট দিছি আমার সব ঠান্ডা, তা বাবা বলে আসো চকে দেয়, আমার দেশের ভাষায় আঞ্চলিক ভাষায় ওইটাকে চকই বলে, চকে দেয়। তা গেলাম বাবা বলে আমি মনে হাঁটতেছি আর ওই ব্যথায় কান্না করতেছি, বাবাকে বসতে দেয় না, বাবা বলে কুলে উঠবি, আমি না কুলে উঠবো না বাবা হাঁটো। তা বাবা হাঁটতেছে আর গরু মানে তলে খেতে গরু দিতেছে আর বাবা হাঁটতেছে, আমি বাবার দিই। এক সময় আমার এত ব্যথা করতেছে হাঁটতে কষ্ট হচ্ছে, তখন আর হাঁটতে পারতেছি না, বসে পড়ছি, একটা পথ ছিল পথে বসে পড়ছি। অনেক দূর বাবা চলে গেছে দেখে পিছনে আমি আবার আসলো দৌড়ায়, কি হয়েছে মা কিছু হয়েছে? আমি বাবা আমার পিঠে ভীষণ ব্যথা করতেছে বলে কে নাও বাড়িতে কেউ কিছু বলছে এখন বল কে কি বলছে, আমি ওদেরকে এখন বাড়িতে কেউ বসে তাও দিয়ে গলা কাইটা খেলাম যে আমার মেয়েকে কে কি বলে। হ্যাঁ তখন ভাবলাম যদি বলি সত্যি সত্যি বাবা, তখন তো বুঝতাম না বাবা কি, তখন আর এইসব বলিনি। না বাবা আমি ঠিক আছে গাছ থেকে পড়ে গিয়েছিলাম অবশ্য বন্ধুদের সাথে দুষ্টামি করতে গিয়ে, তো বাবা বলে আচ্ছা ঠিক আছে কালকে থেকে তোকে আমি গাছ মানে গাছে ওটা শিখাবো। আমি এটা ভাবি যে আমার এখানে খালার আদর করার মানে প্রয়োজন সবচেয়ে বেশি, খালু অন্যের ছেলে উনি আদর না করলো, কিন্তু এখানে উল্টাটা দেখছি যে খালু আমাকে ভীষণ আদর করে, খালার আমাকে মানে আমাকে সাই দিয়ে দিচ্ছে না। তারপর একদিন আমার খালা আমাকে বলে যে হ্যাঁ তুই প্রতিদিন এই কাজগুলো করিস না, আমার জন্য সব রেখে দিয়েছিস। আমি কি আমি তো সব কাজই করি, কি কাজ করা তুই ভাত রান্না করিস না? আমি জানি না কিভাবে আমি ভাত রান্না করবো। তখন একদিন আমাকে ভাত রান্না করতে দেয়, তা আমি ভাত রান্না করতে যাই না, মানে কি বলবো দেশের চুলা তো লাগছে চুলা, তা আমি ওগুলোতে কান্না করে সব মানে জামা টামা সব ভিজে ফেলি কান্না করতে করতে। ওই ধুমাটা চোখে লাগলি তো জলে তো সব এসে ঠিকই মানে বাজার থেকে মাছ নিয়ে এসে দেখে আমি পাক করি, আর তুমি পাক করে কেন তুমি স্কুল যাও নাই? বাবা আমাকে এরকম এরকম ওই দিন মানে প্রথম বলছে যে বাবা আমাকে এরকম এরকম করা হয়েছে। বলে হ্যাঁ কে? তখন মার বাবার ভয়ে মা দরজা আটকে বসে আছে, আমার মেয়ের উপর দিয়ে হাত তুলছে যে আজকে তোর হাত আমি কেটে ফেলবো আর তোকে আমি আজকে জীবন দিবো, আমি তোকে রাখবো না, কারণ তুই জানিস আমি আমার মেয়েকে কিছু বললে কাউকে ছাড়ি না, তুই কেন বলছিস? তারপরে আরেকদিন আমি স্কুলে যাই, স্কুল থেকে এসে মানে সকালে কাজ করে যাই, স্কুল থেকে আসার পরে আমাকে ভাবি বলে উঠান ঝাড়ুতে, আমি বলে ভাবি আমি ভাত খেয়ে তারপরে ঝাড়ু দিই, বলে না উনি কাপড় ধুইতেছে আর আমাকে বলতেছে হ্যাঁ তোর বাবাকে মানে তোর মরা বাপ কি এসে ভাত রান্না করে দিয়ে গেছে, তোর বাসায় এসে দেখি বাবা নাই, তখন তো আমার আরো বেশি কষ্ট। হ্যাঁ বাবা নেই, আমার মরা বাবা কি, আমি একদম কান কি বলবেন, আমি কান্না করতে করতে একদম মানে
আপনি বুঝেনি নি তখন তো জানেন না আপনার বাবা মারা গিয়েছে।
হ্যাঁ আমি সব মানুষ জায়গায় হ্যাঁ কি আমার বাবা মরে গেছে, আমার বাবা মরে গেছে, বাবা করে তারপরে আপু দেখে আপুরে আমার যে বড় ওনাকে জড়িয়ে ধরে আপু তুমি কান্না করতেছো না কেন, আমি একাই কি কান্না করবো, ওকে আমার উনি কি আমার একাই বাবা, তোমার বাবা না তুমি কান্না করো না কেন আপু? হ্যাঁ কি হয়েছে? আমি আপু ভাবি তো বললো আমার মরা বাপ আমাকে নাকি রান্না করে দিয়ে গেছে ওগুলো আমি খাবো। তো ওই সময় আমি অনেক কান্নাকাটি করি, তারপরে দেখি না এক সময় বাবা মানে গরুর জন্য ঘাস আনে, ঘাস নিয়ে বাসায় ফিরে আসে, তাকে আমি কান্নাকাটি করতে কি হয়েছে মা বাবা আপনি নাকি মারা গেছেন কে বলছে এরকম এরকম ভাবি বলছে, তখন ভাবিকে অনেক মানে বকাবকি করে। তখন আমি ক্লাস ফাইভে, তখন ডিসেম্বর মাসের দুই তারিখে আমার আপুর বিয়ে হয়, আপুর বিয়ের পর আপু শ্বশুর বাড়িতে চলে যায়, আমি একা হয়ে যাই, এবং কি মানে আপু যে কাজগুলো করতো এখন সবগুলোই আমার করতে হতো। আমার কাজ ছিল সকালে উঠে থাল বাসন ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, গরুর পানি খাওয়ানো, স্কুলে যাওয়া, এসে উঠান ঝাড়ু দেওয়া, আবার থাল বাসন ধোয়া, গরুর পানি খাওয়ানো, গরুকে মানে চকে দেওয়া, তো ওখান থেকে বাসায় আনা, এগুলো ছিল আমার কাজ। আর আপু করতে হচ্ছে বিছনা গুছানো, ঘর গুছানো, মানে যা হচ্ছে ওগুলো ওরগুলো এখন আমার প্রতি। একদিন মানে আমার বান্ধবীরা ছিল, ছেলে বন্ধুও ছিল, ওদের সাথে আমি খেলতেছি, আমার ভাই দেখে গেল, ভাই বলতো যে কখনো তুমি কোনো মেয়েদের সাথে কোনো বড় ছেলেদের সাথে চলবে না, আর ওরা কি আমার ক্লাস নেই বয়সে কি বলবো, যখন আমি ক্লাস টুতে পড়ি তখন ওরা বোধ হয় মানে বয়স 15-16 হয়ে গেছে, তখনকার আমি আমাদের ক্লাসে সবচেয়ে ছোট একটা মেয়ে ছিলাম, ক্লাসে গান গেতে বেশি পছন্দ করতাম, অনেক গান গাইতাম স্কুলে। তারপরে আমার ভাইয়া ওদের সাথে দেখে বাসায় এসে আমার সাথে অনেক রাগারাই করে, ওটা আমার ছোট ভাইয়া আমাকে মানে মা এককালে মানে মারা শুরু করে যে হ্যাঁ তুই ওদের সাথে চলতে না করছিস। আমি বলছি ভাই আমি পায়ে পড়লাম আর কখনো চলবো না, তখন আমার খালাম্মা এসে আমাকে বলে যে হ্যাঁ ওকে এভাবে দিলে হবে না, ওকে শাস্তি দিতে হবে। এখন খালাম্মা বলে আচ্ছা, বাবিরা বলে তুমি কুন্তি গরম করো, তখন ভাবি কুন্তি গরম করে আমি কুন্তি দেখি কি বলবো, আমার ভাইয়ের পায়ে পড়বো না কোলে উঠবো, আমি উইটেই চেষ্টা করতেছি। আমার ভাইয়া এক সময় মানে আমার ভাইয়া বলছে বুঝতে পারছে যে আমাকে ভয় দেখানো হবে, কিন্তু কোনোদিন ভাই বুঝতে পারে না যে খুন্তির আঘাত আমার শরীরে দেওয়া হবে। তখন আমার এই হাতে যে এখানে খুন্তির একটা দাগ আছে, খুন্তি দিয়ে এখানে।
কত বছর বয়সে এটা করে আপনার সাথে?
আমি ক্লাস ফাইভে।
ক্লাস ফাইভে পড়েন আপনি, তখন 10 বছর বয়সে।
হ্যাঁ তখন এই কাজটা করে, তখন আমার ভাইয়া ভীষণ কান্নাকাটি করে।
আমি একটু জানতে চাই যে বাবার একটা আদরে থাকার জন্য বাবার প্রতি আপনার অদ্ভুত রকমের একটা টান ছিল, যে কারণে আপনি এই পরিবারে এসে আপনি এত কষ্ট সহ্য করে থাকছেন, যখন আপনার প্রতি ধরনের অন্যায় আচরণ করা হতো আপনার কি মনে হতো না যে মার কাছে ফিরে যাই?
মার কাছে প্রথম মাকে বলতাম যে মা মানে এত কষ্ট দিচ্ছে আমার মা সহ্য হচ্ছে না, তখন মা জিজ্ঞাসা করতো তার বোনকে যে বুয়া বলতো তো বুয়া তুই আমার মেয়েকে এত কষ্ট দিস, আমি তো আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিতে চাই না, তুই কেন আমার মেয়েকেও কষ্ট দিস? বলে না না আমি তোর মেয়েকে তো অনেক আদর করে রাখি, আমার তো কেউ আদর করে না তোর মেয়েকে। তখন এগুলো শুনে তখন তো ফোন কেটে দিত, ঠিক আছে। তারপরে ওগুলো আবার বলতো হ্যাঁ তুই তোর মার কাছে যাই করছিস, আমি তোর মা কাছে আছে আমি মেরে ফেললেও কে তোকে দেখবে না, এই কথা বলে আমার মার দিত। মানে 3-4 চিৎকার মাকে বললাম, বলার পর আরো দেখি টর্চার বেশি, তারপর আমি মাকে বলা বন্ধ করে দিলাম।
আপনার ভাইয়ের সামনে এটা করলো?
হ্যাঁ হ্যাঁ আমার ভাইয়ের সামনে, ভাইয়া মানে কি বলবো যখন আমাকে দিল তখন আমি ভাইয়ার চোখের দিকে তাকাই, শুধু চোখের ভালি ফেলতে পারছি, বলতে পারি না ভাইয়া তুমি আজকে এই কারণে আমার এত কষ্ট দিলে, ভাইয়া আমি কোনোদিন আমি তোমার পায়ে পড়ে বলছি ভাই আমি কোনোদিন কোনো মেয়েদের সাথে বড় ছেলেদের সাথে মিশবো না, তুমি কেন মাকে বললে এটা? ভাইয়াকে বলার পর ভাইয়া আমাকে বলে আচ্ছা ফোন আমাকে মাফ করে দেন, বুঝতে পারি না যে মা এত কিছু করবে। এখন আমার বন্ধু, ছোট ছোট মানুষ, বড় না। তারপরে ক্লাস সিক্সে উঠলাম, আমার ভাই আমাকে নিয়ে যেত স্কুলে দিয়ে যেত, বাবা ভীষণ আদর করতো এখন ওই আগের মতো, কিন্তু মা বাবির টর্চার এরকম প্রতিদিনই হতো। আর বাবির কাছ থেকে আমি সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে ভাই আমার এটাই, যখন আমি একটু বুঝে হলাম যে আমার বাবা নাই, তখন বাবি আমার বাবাকে তুলে, বিশেষ করে আমার বাবাকে তুলে গালাগালি করতো, তখন আমি আমার ভাবিকে ছাড়তাম না। আমি বলতাম একদিন দুই দিন তিন দিনের সময় আমি তোমাকে ছাড়বো না, ভাবিকে এসব আমি বলা শুরু করলাম। আমিও বাবির সাথে উল্টা টর্চার বাবিকেও করা শুরু করলাম, ভাবিকে বললাম ভাবি আপনি এরকম করলে আমি সব বড় ভাইয়ের কাছে বলে দেবো। হ্যাঁ বলে তুই কি করবি? তখন আমার ভাতিজি হয়, হওয়ার পরে আমার ভাতিজি যত কাপড় মানে বাচ্চা মানুষের কাপড় যে বোঝে নেই সবগুলো আমার হাতে ধোয়াতো, আমি ধুতাম নিজেই, ধুতাম বলতাম না। তারপর এরকম করতে করতে ক্লাস সেভেনে, এই প্রথম ক্লাস সেভেনে আসা হয়। আসার পরে আমার জন্মদিন, আমার মা আমার জন্মদিনটা অনেক বড় করতে চায়, আমার খালারা সবাই আসে আমাদের বাসায়। এবং ওই সময় আমার একটা বান্ধবীর বোনের বিয়ের অনুষ্ঠান বড়, তারপরে অনুষ্ঠানে আবার ও আমাকে বিয়ের আগের দিন নিতে আসলো। আমার মা বলে না ও তো ছোট, আচ্ছা কালকেও যাবে, ঠিক আছে কালকে যাবে। তারপরে ওই দিন আমার আম্মু আমার জন্য ওই যে ওই বাসায় দেওয়ার জন্য গিফট কিনে নিয়ে আসলো, আমি গেলাম একাই, গেলাম বিয়ের ক্ষেত্রে মাকে মানে বলেছি, মা বলে না তুই একাই, গেলাম বিয়ে দেখা কাছেই বাসা ছিল, বাসা আসলো। আসার পরে আম্মু ঢাকা চলে আসলো, এরকম করে আগস্টের দিকে একটা ছিলাম প্রতিদিন স্কুল, তখন তো সেভেনে পড়তাম, প্রতিদিন স্কুলে যেতাম আর একটা ছিলাম তো ফলো করতো।
প্রিয় শ্রোতা, আমরা একটা ভিন্ন জায়গাতে ঢুকে যাচ্ছি অপ্রিয় সত্য প্রকাশের এই পর্যায়ে এসে, কিন্তু এখন পর্যন্ত যতগুলো কথাও আমাদেরকে বলেছে সেখানে ওর জায়গাটা থেকে অপ্রিয় সত্যগুলো হচ্ছে এগুলোই, যেগুলোর জন্য ওকে দোষ দেওয়া যায় না, ওর পারিপার্শ্বিক অবস্থা। আমি এই এই ঘটনার এই জায়গাটা যাওয়ার আগে আমি আপনার কাছে কিছু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মা তো ওই নানার বাড়িতে থাকতেন, যে নানার সাথে পরিচয় হলো ঢাকাতে গিয়ে, ওখানে থাকা অবস্থায় উনি তো নিশ্চয়ই কিছু না কিছু করতেন, কাজ করতেন, রাইট? কি করতেন উনি?
উনি মানে একটা জব নিয়েছিল একটা হসপিটালে, মানে যে সিজার হবে বা কোনো অপারেশন হবে ও যন্ত্রগুলো আগায় দেওয়ার জন্য।
আচ্ছা, সিস্টার হিসেবে কাজ করতেন উনি। আর আমি যেটা বুঝি যে সারাদিন বোধহয় ব্যস্ত থাকতেন, যে কারণে আপনাকে সময়ও দিতে পারতেন না, তো সেহেতু উনি চেষ্টা করলেন যে এরকম একটা পরিবারে আপনি বড় হন, এক। দুই নম্বর হচ্ছে উনি কি প্রতি মাসে টাকা পাঠাতেন আপনার, আপনি যেখানে বড় হতেন?
হ্যাঁ, প্রতি মাসে টাকা পাঠাতেন, বুঝলি, আমার আব্বার কাছে যেই বাবা ডাক্তার ওনার কাছে হাতে পড়তো না, পড়তো হচ্ছে ওই খালার হাতে, আমার আপুটার হাতে। আর আমার আপুটা আবার একটু অন্যরকম ছিল, মার কাছ থেকে মিথ্যা কথা বলে বলে টাকা টুকা নিয়ে ওর কানের দুল বানানো শুরু করলো, অনেক কিছু বানাতো। এককালে আমি মাকে বললাম মা আপুর কানের দুল আছে, আমারও তো নাই, মা আমাকে বানিয়ে দেবে না। তখন অনেক স্বর্ণের তো দাম কম ছিল, আমার মা অনেকটা ওজনের একটা কানের দুল বানিয়ে দিল, এবং কি ওই কানের দুলটা আমি পড়তে পারিনি, আমার আপু পরে ছিঁড়ে অর্ধেকটা রেখে মাকে অর্ধেকটা দিয়ে দিছে। তো মা বলে আটটা আর কোথায়, বলে হ্যাঁ আমি হারায় ফেলছি, আশা কানে দিয়ে ছিঁড়ে ফেলছে, তো আশা হারায় ফেলছে। মানে তখন বলার পরে আমার আম্মু আর আমাকে কোনো কিছু জিনিস বানিয়ে দিবে না। আমি সেভেনে ওই যে বললাম যে আগস্টে আমাকে একটা ছেলে প্রথম ফলো করতো, ক্লাস সেভেনে আমি দেখি যে আমি স্কুলে যাওয়ার সময় একটা ছেলে ফলো করতেছে, স্কুলে গেলেও জানলার, আমি সবসময় জানলার পাশে বসতাম, ওইখানে একটা ছেলে গাছের থেকে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো না, এভাবে আমার থেকে তাকিয়ে থাকতো। তখন আমি বললাম যে ও ডিস্টার্ব করে না, আমি ওনাকে কী বলবো। তখন এরকম আগস্টের লাস্টের দিকে আসলে আমি ওনাকে প্রথম দেখি, মানে একদম মুখামুখি হয়ে যাই, তখন আমি বলি ভাইয়া আপনি আমার দিকে তাকা থাকেন কেন? বলে আপু এভাবেই, আমার নামটা একটু জানতে পারি? তখন আমি বলি যে আমার নাম আরোহী, বলে ও তো অনেক মিষ্টি নাম, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। আমি বললাম তো কালো, তুমি আমাকে মিষ্টি বললে কেন? তখন তুমি বলে ফেললাম, তুমি আমাকে মিষ্টি বললে কেন ভাইয়া? বলে না না আপু এইভাবে বলছি।
ও ও আপনাকে আপু বলতো?
হ্যাঁ আমাকে আপুই বলতো।
ও দেখতে আপনার চেয়ে বড় ছিল?
আমার জানা মতো আমি যখন সেভেনে তখন মনে হয় ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়তেছে,
ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার নাকি অনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার?
না ইন্টারমিডিয়েট, মানে এসএসসি অলরেডি শেষ।
আচ্ছা,
তার মানে আপনার চেয়ে জানতাম না যে এসএসসি পড়া, উনি পড়াশোনা করতো কিন্তু জানতাম এসএসসি পাস শেষ।
আচ্ছা, তার মানে আপনার চেয়ে 5 থেকে 6 বছরের বড় ছিল। ওকে,
আগস্টের 28 তারিখ আমাকে বললো যে একটু দাঁড়াবে, আমি হ্যাঁ দাঁড়াবো বলেন, তখন আমাকে বললো যে
প্রিয় শ্রোতা বিরতির ঘন্টা বেজে গেছে, কি বলেছিল সেটা আমরা জানবো বিরতির পর। এই মুহূর্তে সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা যাবার আগে আপনাকে আরো একটি এসএমএস পোলের মুখোমুখি করতে চাই। আপনি যদি মনে করেন আরোহী যা বলছে তার বয়সের জায়গাটা থেকে, তার কনফিডেন্সের জায়গাটা থেকে সেটা বিশ্বাস করার মতো, তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি বিলিভ না করেন তাহলে লিখবেন নো। এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন এ বি সি, তারপর আপনার বিলিভের জায়গা থেকে যেটা আসে ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, এবং ঠিক 12:06 আমি ফিরে আসবো, 12:06 আমি জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। আরোহীর বয়স 14 বছর এবং আরোহী তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করতে এসছে এবং আমরা বিশ্বাস করি যারা আজকে অনেক টিনেজার আছে যারা যাহা বলিব সত্য বলিব শোনো এবং অনেক টিনেজারের অভিভাবক আছেন যারা যাহা বলিব সত্য বলিব শোনেন তাদের জন্য আজকের এই ঘটনাটি অনেক বড় একটা শিক্ষণীয় ঘটনা হবে। প্রিয় শ্রোতা, যদি আপনারা যাহা বলিব সত্য বলিবতে আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। সংবাদের ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরে আসবো আবারও যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আজকে আরোহী রয়েছে সত্যের আসনে, যার বয়স 14, ক্লাস 9 এ পড়ুয়া একটি মেয়ে। আজকে আমাদের অতিথি আমাদের বন্ধু, যিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছেন। আমরা তার কাছে ফিরে যাব, যাবার আগে আপনাকে বলতে চাই আপনি যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আরোহীর কাছ থেকে আমরা জেনে নেব বাকি যে ঘটনাগুলো ওর জীবনে ঘটেছে সেটা, তবে তার আগে আমরা জানবো কম্পিউটারের কাছ থেকে SMS পোলের রেজাল্ট।
Yes, 83%. No, 7%. No comments, 10%.
কম্পিউটার বলছে 83%, ইয়েস। তারপর আমরা দেখতে পাচ্ছি আগের থেকে 2% কমে গিয়েছে, আমরা ঠিক জানি না শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার লেভেলটি কোথায় থাকবে। এবং 7% বলছে নো, আর বাকি 10% হচ্ছে নো কমেন্টস। প্রিয় শ্রোতা, আমরা ঘটনার যে পর্যায়টাতে রয়েছিলাম সেখানে একটু সামারি করতে চাই। সামারিটা হচ্ছে এরকম যে এমন একটি পরিবারে বড় হচ্ছে আরোহী যে পরিবারটি আসলে তার নিজের পরিবার ছিল না। তিনি যাকে বাবা হিসেবে রাখছেন সেখানে তার রক্তের কোনো সম্পর্ক ছিল না, তিনি ছিলেন খালু। খালু তাকে বাবার স্নেহেই মানুষ করেছেন, কিন্তু ওই পরিবারে অন্যান্য সদস্য যারা ছিলেন তারা তাকে সেভাবে দেখেননি এবং তাতে ওই ছোট্ট মেয়েটির সাথে অনেক রকমের অত্যাচার করছেন। তার আপন মা ঢাকায় থাকতেন এবং আপন মা একজন চাকরিজীবী ছিলেন। তিনি সহমত চেয়েছেন এমন একটি পরিবার এই মেয়েটি বড় হোক যেন ওখানে পিতৃ স্নেহ পায়, একটা পারিবারিক আবহাওয়া পায়, একটা সিকিউরিটি থাকে। কিন্তু আমরা যে শৈশবটা দেখলাম বা এখনো দেখছি সেটা আসলেই ওর জন্য খুব বেশি সুখকর ছিল না। এরকম একটি অবস্থায় ক্লাস 7 এ পড়ুয়া আরোহীর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। একটা ছেলে তাকে অনেকদিন যাবৎ ফলো করছে এবং একটা পর্যায়ে তাকে থামিয়ে কিছু একটা বলতে চায়। আমরা ঠিক ওই জায়গাটা থেকেই ফিরতে চাই। আরোহী, তারপর কি হলো?
তারপর উনি আমাকে দাঁড়া করালো, বললো আপু আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তখন আমি এটাই বললাম, ভাইয়া ভালোবাসা মানুষ খায় না মাথায় দেয়। তখন উনি হাসতে হাসতে বলে আমাকে যে তুমি এটাও জানো না ভালোবাসা মানুষ খায় না মাথায় দেয়, তোমার একটু কোনো বুদ্ধি নাই। বললাম ভাই আমি তো কখনো জানি না, বলতেও পারবো না। তখন আমাকে উনি ওই কথা বলে প্রায় আধা ঘন্টার মতো লেট
করে এক্স্যাক্টলি আপনি ভালোবাসা খায় না মাথায় দেয় এই কোশ্চেনটা করেনি, বাট ভালোবাসা আসলে জিনিসটা কি
এই যে কিছু এটাই বলছিলেন,
এটাই বলেছিলেন
এটাই সাথে। আমি তখন বুঝতাম না যে ভালোবাসা কি জিনিস।
ওকে, তারপরে ও রিপ্লাই দিল যে
ভালোবাসা কি জিনিস সেটা কি তুমি বোঝো না বা।
ওকে,
তারপর
ইভেন আপনি তখন কি বুঝতেন
লাভ জিনিসটা কি? না না, ওই সময় আমি এটা একদম বুঝতাম না।
কারো কাছ থেকে আপনি শুনে শুনে শুনে
না, আমার আমি বললাম না আমার ভাইয়া আমাদের মানে আমাদের
বড়দের সাথে মিশতে দিত
না, ওই দিন এসব বলে যে আমি তোমাকে ভালোবাসি এসব বলার পরে আমি বাসায় চলে যাই। ও আবার ওই পরদিন আসে এসে বলে আমি তোমাকে না পেলে মরে যাবো, এখন তোমার ডিসিশন কি তুমি সেটা আগে বুঝো।
ওকে, ছেলেটার নামটা কি ছিল?
ছেলেটার নাম সোহাম।
সোহাম,
হ্যাঁ।
ওকে,
তারপর ওই দিন আমি চলে যাই আবার। তারপর দিন এক তারিখ, এক তারিখে ও আমাকে প্রথম মানি ওই দিন বলে যদি আজকে না বলো হ্যাঁ বা না তাহলে তোমাকে আজকে যেতেই দেওয়া হবে। আমি বলি ভাই আবার বাসায় ভীষণ বকবে আমাকে, যে তুমি প্লিজ বলে না তুমি আগে বলো। তখন আমি বলি হ্যাঁ আমি ভালোবাসা কি জিনিস সেটা বুঝি না, বুঝি তারপর আপনাকে বলবো। বলে না এখন তোমাকে বলতে হবে হ্যাঁ যে আমার সাথে আমাদের বাসায় যেতে হবে, গিয়ে আমাকে বিয়ে করতে হবে। তখন আমি বললাম যে আমি আপনার বাসায় যাবো বিয়ে করবো এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ তোমাকে না পেলে আমি মরে যাবো, আমি তোমাকে না পেলে সত্যি সত্যি সুইসাইড করবো এরকম একটা আমাকে বলছে। কারণ ভাইয়া
ছেলেটা আপনাকে কতদিন যাবত ফলো করতে বলুন তো?
প্রায় তারপরে উনি আমাকে এক তারিখে বললো যে আজকে যদি তুমি হ্যাঁ না কিছুটা না বলো তাহলে আমি সত্যি সত্যি দেখো তোমাকে কি করবো। আমি ভাবলাম যে তুমি কি করবে, আপনাকে কখনো দেখি নাই চিনি। তখন আমি এটা জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের বাড়ি যাদবপুর এখানে আসছেন কাদের বাসায়? তো এখানে তোমার কাছে আসছে, আমার কাছে মানে পড়াশোনা করে না? হ্যাঁ আমার এত পাস শেষ, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হবো হবো বলে আমি ফার্স্ট ইয়ারে পড়তে হবো।
এই যে কথাগুলো আপনার সাথে হতো, আপনার সাথে স্কুলে যাওয়ার সময় হতো নাকি অন্য কোনো সময়?
স্কুলে যাওয়ার সময় একটা রাস্তা ছিল, তো ওই রাস্তা তুমি দাঁড়িয়ে থাকতো মরে যাব এরকম ভয় দেখানোর জন্য। কিন্তু কোন ছেলেই না আজ পর্যন্ত কাউকে মরে দেখাতে পারেন। তারপর উনি ওই দিন কিছু বললো না, তিন তারিখে আসলো না, আবার চার তারিখে আসলো, এসে বলে আজকে তোমার এখন ডিসিশন তুমি, আমি জানি না, একটাই আমার মরণ বাঁচানো এখন তোমার হাতে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি না, আমি আপনাকে বিয়ে করবো না। আমি আপনাকে কেন বিয়ে করবো?
আচ্ছা রাইট, প্রশ্ন তো সেটাই যে আসলে আপনি তাকে কেন বিয়ে করবেন, আর কেনই বা আপনাকে ধরে সে এভাবে করছে? আপনি কি সেই ছেলের ফ্যামিলি সম্পর্কে ততদিনে কিছু জেনেছেন তার কাছে?
আমিও
জিজ্ঞাসা করিনি,
না জিজ্ঞাসাও করিনি, এটাই জিজ্ঞাসা করছি আপনার কবে। আমি বাবার একমাত্রই ছেলে। তারপরে আবার পাঁচ তারিখে আসলো, উনি ওই দিন বললো আজকে যদি তুমি কোনো ডিসিশন না নাও আমি তোমার সামনে বিষ খাবো। তখন আমি বললাম ভাইয়া আমার তো স্কুল দেরি হয়ে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছে, স্কুলে যাচ্ছি। তো আমি বললাম বাসায় আসার সময় ও যে রাস্তাতে আসলাম ওই রাস্তাটা ওই দিন আসলাম না, মানে পানি দিয়ে চলে আসলাম।
পানি মানে
একটু পানি পরে বাসায় আসার জন্য ওই পানি দিয়ে ভিজে চলে আসলাম বাসায়। আসলাম
এটা অন্য রাস্তা ছিল,
হ্যাঁ,
যাতে ওর সামনে না পড়তে হয়।
হ্যাঁ, তারপর বাসায় আসলাম। ওই দিন রাত্রে আমি সবসময় গান শুনে ঘুমাতাম, একাই ঘুমাতাম, গান শুনতাম, কারণ আপুর সাথে ঘুমাতাম, আপু চলে গেছে, আর আমি একাই ঘুমাতে হতো আমার এক রুমে। তা আবার মোবাইলে নিয়ে আমি গান শুনতেছি, পৌঁছে গেলেন, আমার বাবার নাম্বার নিচ্ছে, নিয়ে ফোন দিল। তখন 11:30 বলেন এখানে আরোহী আছে। হ্যাঁ আছে, কে আপনি? তারপর বলেন আমি সোহাম। সোহাম কোথা থেকে? তখন আমি জেনেও মানে একটু না জানার ভান ধরছি কোথা থেকে।
নাম্বারটা কি আপনার কাছ থেকে নিয়েছিল?
না না, ওই দিন রাত আমাকে এটা বলো যে আমি বিষ খেয়েছি। আপনি বিষ খেয়েছেন, আমার কি হয়েছে? তারপর উনি আমাকে বললো হ্যাঁ আমি তো বিষ খেয়েছি, এখন তুমি আমাকে দেখবে? আমি আপনাকে দেখবো, আপনি চাঁদপুর, আমি দেশে, আমি আপনাকে বলে না আমি বাজারেই আছি, তুমি ইচ্ছা করলে আমাকে দেখতে পারো, আসো না প্লিজ, তোমার এই আমার মরণের আগে তোমাকে এই একটা রিকোয়েস্ট, তুমি আসো। আর তারপর আমি ওই ফোন দেখেই দরজা খুলে কাউকে বুঝতে দিইনি, দরজা আবার বাইরে যাচ্ছে, আবার চলে গেল। দেখি উনি মানে মাটিতে পড়ে গেছে।
কটার সময় ছিল রাতের বেলা?
রাত 11:30।
রাত 11:30 দিকে? আপনার বাসা থেকে কত দূর ছিল?
বাজার ছিল 10 মিনিট,
10 মিনিটের রাস্তা।
হ্যাঁ,
ও বলছিল আমি এখানে এখানেই খেয়েছি বিশেষ করে।
তখন আমি জানতে পারলাম ও আগেই টলার মানে যে চাঁদপুর ওদের বাসা টলার আগেই রেডি করে রাখছে, যে ও টলার দিয়ে চলে যাবে, খেয়ে আমাকে এক নজর থেকে তারপর চলে যাবে। আমি ঘর থেকে বের হয়ে গিয়ে দেখলাম ওর সাথে একটা ছেলে, আমি ছেলেটাকে চিনি না, আমি কখনো দেখিও নাই, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে আর ও মাটিতে পড়ে গেছে। ছেলেটা বলে তো কি বেশি কষ্ট হচ্ছে, চল চলে যাই, উনি এটা বোধহয় আসবে না। আমি ধরতাম, বললাম ভাইয়া তোমার কি হয়েছে? তখন উনি ওই বসার অবস্থা থেকে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু মানে জানি না কেন দাঁড়াতে পারলো না সে। অবশ্য আমাকে দেখে দুইটা হাত আমার কাছে বাড়িয়ে দিলে, এভাবে বলে তুমি আমাকে হাতটা একটু ধরো না প্লিজ, আমার মরণের কষ্টটা অন্তত আমি তোমার সাথে, ও এটাই বলতো যে আমি যখনই মরবো তোমার বুকে মরবো। তো আমি বলতাম এটা কখনো সম্ভব না। আমি ওনাকে তখনও বলি যে উনি আমাকে হাতটা ধরতে বলে, আমি বলি কেন আমি আপনার হাত ধরবো, আপনি আমার কে? আমি একদম সাথে সাথে আমি কেন আপনার হাত ধরবো, আপনি কে? এরকম সব ছেলেরাই। তখন আমি একটু বুঝতে পারলাম যে ওনাকে একটু খারাপ ভাবছিলাম যে এরকম সব ছেলেরাই রাতে মেয়েদের ডেকে মানে অন্য কোনো একটা ইয়ে করতে চাচ্ছে না আমাকে, সেটা পারবে না, আমি এখনই চলে যাবো। এই কথা বলে আমি পাশে চলে আসি, ওর পর দিন স্কুলে যাই, মানে প্রতিদিন দেখতে আসতো, আজকে তো নাই, জানলার পাশে বসি বসে দেখি হাই কেউ তো নাই, কে আসছে কে নেই। দুপুর হলো, টিফিনের সময় টিফিন হয়েছে, বের হলাম, রাস্তায় এসে দাঁড়িয়েছে, উনি যেখানে দাঁড়িয়ে থাকতো ওখানে আসছে। সেই আজকে দেখ এমন সময় যে ওই যে রাতে যে অন্ধকারে যেমন দুটোকার দেখছিলাম ওইটাই। তা উনি আমাকে বললো আরোহী কই? আমি আরোহী। বলে তুমি আরোহী? কালকে রাতে তো তোমাকে অন্যরকম দেখা গেছে, অন্যরকম মানে আমি তো আরোহী। তখন বলে একটা কথা বলার জন্য আসছি। কি কথা বলে সহ আমার নেই কি কই চলে গেছে? তাকে আমার জন্য একটু ভালোই হয়েছে, আমি তো আর বুঝতে পারিনি। আমি বলি আমার জন্য একটু ভালো হয়েছে, প্রতিদিন রাস্তা থেকে তো অন্তত উনি বিরত থাকবেন। বলে ও না ফেরার দেশে চলে গেছে, না ফেরার দেশে মানে যে দেশে মানুষ যায় আর আসে। তখন আমার একটা কষ্ট হলো, মানে না ফেরার দেশ কোনটা? তখন মরণটা আমি যে কি বলুন ভাই, আমি অনেক মানে জিডি ছিলাম, কিন্তু এই একদম ভীতু হয়ে গেছি তখন। না ফেরার দেশ মানে কোনটা বলে তুমি কালকে আসো, ওদের বাসার ঠিকানা দিল যে চাঁদপুর, তুমি আসছি আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, তারপরে বাসা থেকে বাসায় এসে নিজেই একা একা কান্নাকাটি করে যে আমি জানলাম কি করলাম। তারপরে উপার্জন স্কুলে যাওয়ার নাম করে বাসা থেকে বাবা পকেট থেকে টাকা নিয়ে যাই। বাবাকে আর জানি
আপনি বাসাতে এগুলো কিচ্ছু জানাননি?
কিচ্ছু আজও মানে আজ অব্দিও জানাননি,
আজ অব্দিও জানাননি। আজকেই প্রথম যাহা বলিব সত্য বলিব শ্রোতাদের মুখোমুখি হয়েছেন। প্রিয় শ্রোতা, দিস ইজ ট্রু, বিকজ ওর জায়গাটা থেকে কিন্তু ও ছেলেটাকে জানে না, কিন্তু ছেলেটারও নিশ্চয়ই একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে যে কি কারণে সেই ধরনের কাজ করলো। কিন্তু ও যে মারা গিয়েছে বা মারা যায়নি এখন পর্যন্ত যা বলেছে সেটা সত্য, মারা গিয়েছে নাকি যায়নি সেটা কিন্তু আমরা জানি না, কারণ ও হয়তো বা চাঁদপুরের দিকে রওনা দেবে। এই ফাঁকে আপনাকে একটু বলতে চাই, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 90.2-এ। আপনারা যদি আরোহীকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আপনি তো ওই ছেলেটাকে চিনতেন না?
না ভাই, আমি চিনতাম না।
তো আপনার কিভাবে সাহস হলো আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি চাঁদপুরে ওই ছেলেটার সাথে চলে যাবেন?
আমি প্রায় আমার আপুর সাথে, আপুর ডাক্তার কাছে যেত, তো ওর সাথে আমি চাঁদপুর যেতাম। নদীর পাড় তো অনেক সুন্দর একটা জায়গা, চাঁদপুরে ঢুকার সময় ওই জায়গাটা, তা আমি ট্রলার থেকে নেমে ওই জায়গাটা দেখি অনেক ছেলে মেয়ে।
আপনি গেলেন তারপরে?
হ্যাঁ।
আপনার বাড়ি থেকে ওখানে ট্রলার দিয়ে যেতে কতক্ষণ লাগে?
বাড়ি থেকে ট্রলারের কাছে যেতে তখন এখন তো নদী ভেঙেছে, তখন লাগতো আধা ঘন্টার বেশি,
আধা ঘন্টা বেশি সময় লাগতো, মানে কাছাকাছি ছিল। ওকে, আপনি সাহস করে চলে গেলেন এবং আপনি জানতেন না যে এরকম অচেনা অজানা কোনো ছেলের সাথে যাওয়া ঠিক না, এগুলো ফ্যামিলি থেকে কখনো আপনাকে বলা হয়নি?
না না, এসব আমার কোনো ওনারা রিপোর্ট পায়নি।
এই ধরনের গেলে যে অনেক সময় রিস্ক হতে পারে, তারা যে মিথ্যে কথা বলে আপনাকে নিয়ে যেতে পারে বা আপনাকে নিয়ে গিয়ে আপনি ছিনতাইকারীর হাতেও পড়েছিলেন বলা যেতে পারে, পাঠাগারের হাতে পড়েছিলেন, আপনার কোনো ভয় টয় কিছু করেনি?
আমার ভয় মানে ভয় করতো না, কারণ আমি জানতাম যে সোহাম যেখানে আছে সেখানে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
পয়েন্ট, সোহাম যেখানে আছে সেখানে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাসটা সোহামের প্রতি আপনার কেন হলো? কারণ আপনি তোকে লাভ করতেন না?
না, লাভ করতাম না, কারণ যে ওই দিন রাতে ও আমার এত কাছেও ছিল, কিন্তু আমার আমি হাতটা ওকে ধরতে না করেছিলাম, আমার হাতটা ধরে, এই কারণে ওর প্রতি আমার অনেকটা বিশ্বাস।
রাতারাতি বিশ্বাস হয়ে গেল? মানে গত রাতে এই ঘটনা ঘটলো, আজকে সকালবেলা বিশ্বাস হয়ে গেল?
হ্যাঁ হয়েছে, কারণ ও যে রাতে 11:30-12টার সময় এই সময় যদি আমাকে ওনারা মেরে ফেলেও রেখেছে, তো তোর বাপের শক্তি ছিল না যে আমাকে বলতো যে ওই ছেলেটা ওকে মেরে ফেলেছে।
আপনি ঘর থেকে ওকে বিশ্বাস করে কেন বের হলেন বলেন তো?
আমি ওকে বিশ্বাস আসলে কি বলো ভাইয়া, ও যখন আমার পিছনে, তখন আমি ওকে ওকে বলার আমার একটা ইয়ে ছিল যে আমি বলতাম আমার তো কোনো মানে কোনো কেউ নাই, তুমি একটা কাজ করো, আমার তো বড় যে এই তিনটা ভাই ওরা তো আমাকে কেউ এতটা ভালোবাসে না, তুমি আমাকে ভাইয়ের মতো ভালোবাসতে, আমি ওইটা মানে ওকে বলার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ও বলার কোনো সুযোগ দেয় নাই আমাকে।
মানে আপনি ছেলেটাকে চেয়েছিলেন এক যে অন্য কোনো ভাবে এক ভাবে হোক ছেলেটাকে পাশে চেয়েছিলেন, কিন্তু ছেলেটা আপনাকে ওই কথাগুলো বলার সুযোগ দেয়নি, সে বারবারই আপনাকে জোর করতো তাকে লাভ করার জন্য, এরকম একটা ব্যাপার ছিল। এবং ছেলেটার প্রতি আপনার একটু হলো এক ধরনের সফট কর্নার, একটু হলো এক ধরনের মনের একটা জায়গা তৈরি হয়েছিল সে কয়দিনে, কারণ যখন ছেলেটা আসছে না তখন আপনি তাকে মিস করছেন না, তখন আপনার ভিতরে এক ধরনের একটা খারাপ লাগা শুরু হয়েছে আপনি যেটা বলছিলেন। প্রিয় শ্রোতা, এখানে নোট করার মতো বিষয় হচ্ছে ক্লাস 7-এ পড়ুক একটা মেয়ে, এবং এই মেয়েটি জীবনের লাভ কি জিনিস সেটা এখন পর্যন্ত বুঝেনি, এই কারণে তার কিন্তু তার সমবয়সী কিংবা যদি বলি তার চেয়ে বড় এরকম মানুষের সাথে মেশার সুযোগটা খুব কম হয়েছে, পারিবারিক ভাবেই সেটা নিয়ে একটা ঝামেলা ছিল, সে মিশেছে এবং এখনো মেশে তার চেয়ে অনেক ছোট এইসব ছেলে মেয়েদের সঙ্গে, এবং একই সাথে 12 বছর বয়স ভালোবাসা বোঝার জন্য মোটেও পারফেক্ট টাইম না। সেই জায়গাটা থেকে একটা ছেলে ওর জীবনে আসলো, ছেলেটার পরিচয় সম্পর্কে তেমন একটা ভালো কিছু জানে না, ছেলেটা এসে স্কুলের রাস্তার পাশে দাঁড়াচ্ছে এবং মেয়েটাকে ফলো করছে, ও প্রথম প্রথম একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো এবং এক পর্যায়ে গিয়ে দেখলাম যে ও কিছুটা হলেও ওর উপর এক ধরনের ডিপেন্ডেন্সি, আধা ঘন্টার মতো গল্প করছে, বারবার যখন ভালোবাসা নিয়ে এগিয়ে আসতো তখন ও রিফিউজ করছে, এবং ওর মাঝখানে ওর একটা মেসেজ দেবার চেষ্টা ওর প্রতি ছিল, কিন্তু এই মেসেজটা সে দিতে পারেনি। তার আগেই মোটামুটি ও বারবার যে কথাটা ওর ছেলেটা ওকে বলতো যে ও সুইসাইড করবে, ও মারা যাবে ওকে না পেলে, এই ধরনের কথাবার্তা ও বলতো, এবং ওই ছেলেটার পিছনেও একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমরা এখন পর্যন্ত জানি না। আমরা ঘটনার ওই জায়গাটায় যেতে চাই আরোহী, আপনি বিশ্বাসের করেই হোক বা যে কোনো কারণে হোক ছেলেটা আপনাকে যেহেতু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছে, আপনি তার প্রতি এক ধরনের ডিপেন্ডেন্সি ফিল করেছে আপনার, এবং আপনি সেই রাতে রাত 11:30-এর সময় পরিবারকে ফাঁকি দিয়ে আপনি গিয়ে ছেলেটাকে দেখেছেন, তখন আপনি ছেলেটাকে হাত ধরতে দেননি। তারপরের দিন তার বন্ধু যে ছিল, বন্ধুর নাম কি ছিল?
বন্ধুর নামটা আমি আজও জানি না, বললে বলে আমার নাম আকাশ, কিন্তু আমি আমার একটা বান্ধবীর কাছে না ওর ভুল নাম, কিন্তু বান্ধবীটা বলতো না ওর আসল নাম কি, বলতো আমার নাম আকাশ এটি।
আরে বান্ধবীর সাথে আপনার এই ছেলেটার সম্পর্কটা কি?
বান্ধবীর সাথে এই ছেলেটা মানে আমাকে যখন এই ছেলেটা মানে ফলো করতো তখন ওই ছেলেটা যে সোহাম আমার বান্ধবী কি প্রথম জানা, কিন্তু আমার বান্ধবী বলে না, কারণ দেখে আমার ভিতরে এইসব জাগে নাই বা এইসব সৃষ্টি হয় নাই, ও বাড়িতে থেকে বকা খাবে। ওর আগে ও আমাকে মানে একটা ছেলের সিদ্ধান্ত দেয় যে ওই ছেলেটা না তোর বন্ধু হবে, কি হবি আমি বাসায় এসে বললাম, বাবা ওই ওই মেয়েটা বলছে যে ওই ছেলেটা নাকি আমার বন্ধু হবে, বাবা বলে বকাবকি করে আমার মেয়ের সাথে হাত দিই না, তখন আর ভয়ে
ওই বান্ধবীটার ভয়ে আপনাকে সাহস করে বলে। ওকে, তার মানে বান্ধবী কিছু জানলেও জানতে পারতো। প্রিয় শ্রোতা, সে চাঁদপুরে গেল এবং যাবার পরে কি হলো, আমরা ঠিক ওই জায়গাটা থেকে ফিরতে চাই। তারপর
গিয়ে দেখলাম অনেক মানে মেয়ে ছেলে এক জায়গায় বসে আছে, তখন আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর ওই ভাইটা আসলো, সোহাম নাম, সোহামের ফ্রেন্ড আসলো, তারপর বসে নিয়ে গেল, মানে কি বলবো চাঁদপুর শহরে ওটা প্রথমে রাগে গেছি, কিন্তু এরকম চিপা রাস্তা দিয়ে আমি জীবনও যাই নাই, আমি এখনো বলতে পারবো না আমি কোথায় ঢুকছি কোন দিক দিয়ে বের হই, মানে ও মানে ওই ভাইয়াটা ওইটার ইয়া করতে চায় না যে আমি যে ওকে নিয়ে আসলাম, ওকে এখন নিব, ও পরবর্তীতে অন্য মানুষ নিয়ে আসা যায়, তখন আমার একটু মাথাতে বুদ্ধি আসলো যে যেভাবে এই জায়গাটা আমার মানে চিন্তা হবে পরবর্তীতে আসতো যদি হয়, তো আমি আস্তে আস্তে একটা একটা দোকান দিয়ে দোকানের সামনে একটা একটা মনে রাখতেছি, আপু তুমি কি মনে রাখছো, না ভাইয়া আমি দেখতেছি সোহাম ভাইয়াকে কোনো জায়গায় দেখতেছি না, তো তাই বলো সোহাম মরে গেছে ও কি আর আসবে, তখন আমি বলে হ্যাঁ আসবে থাক কিছু আপনাকে বলতে হবে না, আমি ওনাকে একটা ধমক দিয়ে মানে ধমকের মতো দিয়ে বসায় রাখলাম। বাসায় গেলাম, আমার বাবা বলে মা তোমার নাম কি, তখন বলে যেমন আমার রোহি, আমি বলে হ্যাঁ বাসার ভিতরে আসুন, যে ওনার ছেলে মারা গেছে একটা মাত্র ছেলে যে সোহাম মরে গেল, ওনার ভিতরে এই কোন একটা কষ্ট দুঃখ ওনার ভিতরে একদম ছিল না, মানে সবসময় যেন হাসি খুশি মনে ওরকমই ছিল উনি। তারপর ভিতরে আসে বসে তুমি কি খাবে, না আমি কিছু খাবো না, সোহাম ভাইয়া কোথায়, আমার ভাইয়া তো মারা গেছে, ভাইয়াকে কষ্ট আসছো কেন। তারপরে ওর আগে আবার বন্ধুটা আমাকে বলছিল যে তোমার যাওয়ার একটাই কারণ সোহাম তোমার জন্য কি রেখে গেছে সেটা আমি জানি না, আমাকে বলছে আমার বউয়ের ভিতরে আসতে পারি সেটা, আর একটা গিফট এটা কার্টুনটা তুমি পরে খুলবা, ওই কার্টুনটার ভিতরে একটা তাজমহল লেখা ছিল যে এটা আমি তুমি তোমাকে ভালোবাসি তুমি তোমার ভালোবাসো, আমি ভালোবাসি তো তাজমহল করতে পারবো না একাই, তোমার জন্য আমি তাজমহলটা তোমাকে দিয়ে গেলাম, শুধু এটাই বলছিল সরাসরি একদিন বলছিল, তখন আমি বলবো ওই তাজমহল, তখন আমার হাতে আসেনি তাজমহল,
যখন আপনাকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতো তখন বলেছিল এটা,
হ্যাঁ হ্যাঁ এই কথাটা। তারপরে বাসায় যাওয়ার পরে আমি ওই কার্টুনটা আর খুলি নাই, ওই ভাবেই ছিল কার্টুনটা, আমি ওনার
আচ্ছা বাড়িতে যাওয়ার পর আপনি কাকে কাকে দেখেছিলেন,
ওনার বাবা আর ওনার মা, কেউ
বাবা মা কার মধ্যে কোনো ধরনের কোনো কষ্ট ছিল না,
একটা কষ্ট বা ছেলে মরে গেছে যে একটা হাহাকার ওনাদের ভিতরে, সেটা
কিন্তু দুজনেই দুজনেই বলেছে ছেলে মারা গেছে,
হ্যাঁ দুজনেই বলছে আমার ছেলে, তো আমি বলেছি যে তারপর আমি বলি যে ও রুম কোনটা বলো, ওইটা রুমে গিয়ে দেখলাম সব মানে আগে মানে আগে তো আমি আগে তো জানি যে আগে যখন গুছানো থাকে
গুছানো রুম পেয়ে,
হ্যাঁ গুছানো একদম গুছানো, টেবিল গুলো করা টেবিল গুলো গুছানো, তারপরে আমি সব গুলো বই, ওই যে ছেলেটা বলছে আমি তো ঢুকতে পারবো না ভিতরে, তুমি গিয়ে সব সব বই মেরে কিছুই পাইলাম না, তারপর ওর আলমারি খুললাম, খুলে ওর শার্ট মার সব ওগুলো সব লাড়া শুরু করলাম, কিছুই পেলাম শুধু ওর মোবাইলটা পেয়েছিলাম, মোবাইল আমার একটা ছবি আছে আর ওই মোবাইলটা আমি আর ধরি নাই, মানে ওটা ওইখানে রেখা দিয়েছে যে ভয় একটা মোবাইল ধরলে যদি অন্য কিছু হয় যদি ও মাইন্ড করে, এই কারণে আমি মোবাইল আর ধরি ওইখানে রেখে দিয়েছি।
আচ্ছা এই যে ছেলেটা আপনাকে ওর বাসায় নিয়ে গেল, ওই বাসায় যে ছিল ওর বাবা মা ওরা কি জানতো যে আপনি বাসায় আসতেছেন?
না।
তাহলে আপনাকে দেখে অবাক হয়নি তারা?
না অবাক হয়ে যে বললো যে তুমি কে, আমি বলছি আমি আরোহী, তারপর ওনার চিনে ফেলছে, ওনার এর আগে আমি জানতাম না কিন্তু ছেলের সাথে বাবা মার অনেকটা ঝগড়া হয়েছিল, এটা আমি পরে শুনতে পেলাম, এবং কি চিঠি রাখতো তাহলে সেটাই লেখা আছে
চিঠিটা, চিঠিটা তাহলে আমরা একটু পড়তে পারি, যে চিঠিটা আপনি পরবর্তীতে পেয়েছিলেন এবং এই যে তাজমহলের কথা আপনি বলছেন, আপনাকে যে গিফটের প্যাকেটটা ছিল সেই গিফটের প্যাকেটে তাজমহলটা ছিল। প্রিয় শ্রোতা, তাজমহলটার ছবি আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি এবং একই সাথে চিঠিটা একটু পড়তে চাই, তার আগে আপনি বলুন যে আপনি গিয়ে খুলে কখন এটা আপনি পড়লেন, কখন আপনি কি
মানে অনেক বই খোঁজার পরে পেলাম না তখন একটা পৌরনীতি বইয়ের মাঝখানে দেখি সেটা বইটা ভাঙা, ওইটা মানে খোলার পর দেখি এই জিনিসটা, তারপরে আমি জিনিসটা দেখার পরে তখন আর পড়ি না, বাবা ওর বাবা মা দাঁড়িয়ে আছে তখন আর ওটা পড়ার কোনো চেষ্টা করি না, ওটা আমি সাথে সাথে আমি যে ব্যাগটা নিয়েছিলাম ব্যাগে আমি ওটা ভরে ফেলি, বাবা বলে কি ভরেছো দেখাও তো, তারপর আমি কিছুই না পেয়ে কি করবো ব্যাগে একটা টিস্যু ছিল ওইটাই দেখি যে এটা, তা ওর বাবা ভেবেছিল যে এটাতে কোনো কিছু লেখা থাকে ওনাদের নামে, তাই ছিঁড়ে ফেলার ওনার ওর বাবা মার স্বপ্ন ছিল যে আমাকে কোনো কারণে অবশ্য জেলে মানে জেলের ভাত খাওয়া ওর বাবা মার শখ ছিল, কারণ একমাত্র ছেলে আমার সাথে রিলেশন করার অনেক শখ, তাই
ওনার বাবা মার শখ ছিল আপনাকে জেলের ভাত খাওয়া, কেন
কারণ ওর বাবা মা কোনোদিন আমাকে মেনে নিতে পারবে না, কারণ ওনার বাবা মার সাথে অন্যজনের অবশ্য মনে সম্পর্ক ছিল যে ওনার মেয়েকে ওনার ছেলের জন্য আনবে সেটা, কিন্তু ওনার ছেলে ব্যতিক্রম, তা উনি নাকি ছেলেকে বলছে, পরে শুনতে পারলাম বলছে যে হ্যাঁ মেয়েকে আনতে পারিস এক শর্তে আমার মরামুখ দিবি তাহলে মেয়েকে বাসায় উঠাবি, তখন ও বললো থাক।
তুমি কেমন আছো? আমি একদম ভালো নেই, ভালো বানানের ব দিয়ে লেখা। আমি জানি তুমি আমার প্রতি রাগ করেছো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। পরের লাইন, তাই আমার জীবনে তোমাকে ছাড়া কোনো মেয়েকে কল্পনা করতে পারছি না। আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে না পেলে মরে যাব। আমার মরণের জন্য তুমি দায়ী না, কারণ আমি আমার বাবা মাকে বলেছি তোমার কথা। তারা আমাকে বলেছে এই মেয়ে আমাদের বাড়ির বউ হতে পারে না। আমার মা আমাকে বলেছে এই মেয়েকে আমার বাড়িতে আনলে আমার মরা মুখ দেখবি, তাই মায়ের মরা মুখ দেখার আগে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তাই আমি 5/9/2010 দিন আমার মরণ হবে, কারণ আমার জন্ম 5 তারিখে, তাই আমি চাই আমার মরণও 5 তারিখে হবে। আই লাভ ইউ। আচ্ছা আপনার নাম? আই লাভ ইউ। ওকে, মাই লাভ জাস্ট ফর ইউ মাই জান। ওকে, আপনার নাম আরোহী প্লাস সোহাম, এ তে কি?
তে আরোহী, এম তে মনি,
প্লাস এস তে সোহাম।
হ্যাঁ।
ওকে, চিঠি চারবার দিয়ে লেখা তুমি আমার জান, তুমি আমার জান, তুমি আমার জান। আরোহী, একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার জায়গাটা থেকে যখন আপনি সত্যগুলো শুনবেন তখন কিছুটা হলো অবিশ্বাস জন্ম নেবে, আমাদেরও সেই অবিশ্বাস জায়গাটা জন্ম নিয়েছে। আমি সেই জিনিসগুলো একটু পরিষ্কার করতে চাই। এই যে ছেলেটা মারা গেল, আপনাকে কি শেষ পর্যন্ত কবরের কাছে নিয়ে গিয়েছিল?
না, আমি মানে তখন আমি বললি যে আঙ্কেল আঙ্কেল আন্টি আমাকে একটু মানে ও তো আমার জন্য মরেছে, তখন আমি চিঠিটা পড়লে অবশ্য বলে ফেলতাম যে আপনারাই তো এর মরার প্রথম কারণ। তখন আমি বলো ও তো আমার জন্যই মরেছে, আমাকে একবার কবরটা না বলে, ও বলেছে তোমাকে কোনোদিন কবরটা দেখাতে না, আমাকে দেখানো, আমাকে এত ভালোবাসে, আমাকে যে ভালোবাসবে সে তো অবশ্য মরে গেলে অন্তত পক্ষে ওর কবর আমাকে এক মুঠো মাটিও দিতে বলবে, কারণ এটা তো উল্টাটা কেন, আমি এটা বিশ্বাস করি না, ওর কবর আমাকে দেখাতে, ওর কবর অনেক দূরে, অনেক দূরে, আমি সেখানে যাবো লাগলো, আজকে থাকতে হবে, হ্যাঁ আমি থাকবো। তো বলি না আজকে দেখানো হবে না, আমাদের বাড়িতে মেহমান আসছে, মেহমান আসতেছে, একটা বাড়িতে মারা গেছে মেহমান আসবে কেন, আসতে পারে যে আপনার ছেলেকে দেখার, ছেলের কবর দেখার জন্য, কিন্তু কবর তো আমাকে দেখাচ্ছেন না। আবার এরকম করে 2 দিন পর আবার গেলাম দেখতে, আবার না, ওনার একটাই ছিল যে আমি যখনই চিঠিটা পড়ে ফেলি তখন ওনাকে আমি বলি, আমি বলি ওর মৃত্যুর জন্য আমি দায়ী না, দায়ী আপনি, আমি আপনাকে আপনার নামে কেস করবো বলে কেন, মানে ছেলেকে সান্ত্বনা দিতে পারছেন না, বাবা এখন এটা সম্ভব না, পরে তুমি ভেবে দেখো বা ছেলে মেয়েদের বাসা থেকে কি বলে। তখন মানে এক মাস হয়, এক মাস প্রায় আমি ওনাদেরকে অনেক টর্চারের মাঝখানে ফলাই, কি বলবো যে আমি
এর মাঝখানে আপনি তাকে বারবার চেষ্টা করেন,
তারপরে ওই এক মাস পরে আবার গেলাম গিয়ে দেখি বাসায়, তখন বাসার একটা পাশে পাশে বলো ওরা হয়তো সবাই এমডি কাছে চলে গেছে, সবাই মানে উনি বলতে চাচ্ছিল ওনার ছেলে উনি আর ওর মা এই কথা বলে উনি ছেলে যে আমি মানে ওনার বলে হ্যাঁ উনি আর সোহানের মা বাবা এমডি কাছে চলে গেছে, এমডি কার কাছে, এমডি কা ওনার আরেক ছেলে আছে। আমি তো মানে অবাক, ওনার তো একটাই ছেলে, উনি বলেছে, আবার ও সোহান ভাইও আমাকে বলেছে আমরা এক ভাই কোনো মেয়ে নাই। তখন মানে আমি ওই আন্টিটার কাছে জিজ্ঞাসা করি যে আন্টি আসলে সত্যি কথা বলবেন, সোহান কি উনি নিজের ছেলে? বলে আসলে মা বা তোমার কাছে আমি কী বলবো, সোহাম ওনার নিজের ছিলেন, এটা কার ছিল? বলে ওনার মানে বিয়ের 18 বছর পরে উনি ছেলেটাকে পালন। তখন আমি ভাবলাম যে হয়তো কোনো বিষয়ে ওনার একটা ছেলে বিয়ে পাইছে এই কারণে। আবার এক মাস পরে যদি দেখি অনেকজনকে বলি যে বাসায় কোনো মানুষ আসলে আমাকে একটু প্লিজ বলবেন, তা দেখি এক মাস কোনো ফোন টোন আসে না। তা একদিন হঠাৎ করে ভাইয়ের তখন ফোন আসলো, মানে ওর মা ফোন দিয়ে আমাকে বলে ফোন আমার কাছে থাকতে লাগছে, তারপরে রাতে ফোন দেয় বের হয়ে যায় ঘর থেকে, মানে ভাবছি
কথা বলার জন্য।
হ্যাঁ, আমি ভাবছি যে অন্যকে ফোন দিতে বলতে বিদেশে আমার ভাইরা আছে, আমার ভাবির ভাইরা আছে।
না, একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই সময়টাকে আপনি যখন চেষ্টা করছেন, সোহামের যে ফ্রেন্ডটা আপনাকে নিয়ে গেল সেও কি কবরটি মাটি দেয়নি?
সে দিছে নাকি জানে, কিন্তু ওই যে ওই দিন নিয়ে গেল ওর পর থেকে আমি আর ওই ফ্রেন্ডটাকে আর দেখিনি।
প্রিয় শ্রোতা, এখানে যে কনফিউশন গুলো গ্রো করেছে সেই কনফিউশন গুলো আমরা সামনের দিকে টেনে নিয়ে যেতে চাই। দেখুন, সিচুয়েশনটা এরকম যে এই ছেলেটি সুইসাইড করেছে, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এরকম যে সুইসাইডের সে যে চিঠিটা লিখে গিয়েছে, সুইসাইডাল নোট আমরা যাদেরকে ধরে নেই, তাহলে এখানে সে সম্পূর্ণ দায়ী করে গেছে তার বাবা মাকে। এবং বাবা মা যদি সেই জায়গাটা থেকে নিজেদেরকে সেভ করতে চায়, তাহলে এই কবরটা যদি ওকে দেখাতো, মানে আরোহীকে যদি দেখাতো, তাহলে আরোহী এটা কিন্তু প্রুভ করতে পারতো যে ছেলেটা সুইসাইড করেছে। এবং সেই জায়গাটা থেকে বাবা মা বুঝতেই পারছেন যে এক ধরনের আইনি জটিলতায় পড়তো এবং সেটার জন্য তাদেরকে শাস্তি পেলেও পেতে হতে পারতো।
সেই জায়গাটা থেকে তারা কবরটাকে হাইড করে গেল কিনা আমরা ঠিক কনফিউশনের মধ্যে আছি, এবং আমরা শেষ পর্যন্ত আগাতে চাই যে আসলে শেষ পর্যন্ত কি ঘটেছে। তবে এটা একটা কনফিউশন গ্রো করেছে আমরা জানি, এবং সেই কনফিউশনটা কোথায় গিয়ে শেষ হবে আমরা ঠিক জানি না। আপনি বলছিলেন যে আপনাকে ফোন দিল, ফোন নাম্বারটা আপনার কাছ থেকে নিয়েছিল?
ফোন নাম্বারটা আমার ওই যে ছেলের মোবাইলে ছিল, বাবার নাম, বাবার
নাম্বার মোবাইল থেকে আপনার বাবার নাম।
This track was downloaded from FusionBD.com.
হ্যাঁ আরোহি, কেমন আছো? হ্যাঁ ভালো, আমার ছেলে বিয়ে, তুমি কি আসবে? আপনার ছেলে বিয়ে, আপনি কে? তখন মানে এটা বলে, তারপর কি আমি তোমার সাথে একটু মজা করেছি, কারণ আমার তো আর ছেলে নাই, ছেলে তো মারাই গেছে, তা আমি কেন তোমার সাথে মজা করেছি কিছু মনে করো না, এটা বলে উনি আমাকে এটা বলো। তখন আমি ওনাকে বলি যে আপনি কে আন্টি? বলে আমি সোহামের মা। সোহামের মা, আপনি কি পালালেন? তারপর বলে পালাবো আমি কি? আপনি বোধহয় আমার ভয়ে পালাইছেন। বলে কেন? আমি কি? হ্যাঁ আপনি আমার ভয়ে পালাইছেন, না হলে আপনি আমার সাথে দেখা করলেন না কেন? উনি আমাকে বলে যে দেখো মা, তুমি পাগলামি করো না, সন্তান নেই, এখন পাগলামি করলেও হবে না, কারণ তুমি তোকে মারছো, আমিও এটা কেস করবো। আমি কি শোনেন, আপনি এটা কেস করবেন, তার চেয়ে বড় জিনিস আমার কাছে, আপনি সেটা জানেন?
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে, আমরা চার মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। তবে তার আগে বলতে চাই, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি পুরো অপ্রিয় সত্যগুলো মনোযোগ দিয়ে শুনছেন, এবং শেষে গিয়ে আরোহী সহ সোশ্যাল কনটেক্সটে তার যদি কিছু বলার থাকে তাহলে সেটা তিনি বলবেন, এবং তার বক্তব্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, আশা করছি আমরা সেটা শুনব। আমরা বিরতির পরপর আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি যদি আরোহীকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আরোহী আপনার কাছে ফিরতে চাই। তারপর
তখন আমি বললাম আপনি শুনবেন, তখন আমি চিঠিটা পড়ে ওনাকে শোনালাম, মানে ওই দিন এই যে ফোন দিল, তারপর আর দিল না ফোন। আবার ওই মাসে
This is very important point, তার মানে এই চিঠিটা পড়ার আগে তারা আপনাকে ফোন দিয়ে বললো যে সোহামের বিয়ে, এবং তার মানে তারা আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে, মাঝে মাঝে কনফিউশনে রেখেছে, সোহামের কবর দেখায়নি, মানে আপনাকে ধারণা দিয়ে রেখেছে যে সোহাম বেঁচে আছে, এরকম একটা কিছু। অনেকগুলো কনফিউশন আমরা গ্রো করেছি এখানে। একটা হচ্ছে যে পাড়া প্রতিবেশী বলছে যে সে পালিত ছেলে, বিয়ের 18 বছর পরে তাকে পালক এনেছিল, সোহামের ভাষ্য অনুযায়ী সে একা, সে একমাত্র সন্তান, এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে প্রথম দিকে মা খবর দেখায়নি, পরবর্তীতে আমেরিকা চলে গেছে পালিয়ে, এবং যাবার পরে সে আপনাকে ফোন করে বলছে সোহামের তো বিয়ে, তারপরে যখন আপনি চিঠিটা পড়ে শোনালেন তখন সে আবার বলছে যে মা তোমার সাথে মজা করেছে, তুমি কিছু মনে করো না।
কিন্তু তখন থেকে ওই যে বাবার নাম্বারটা পাওয়ার পর থেকে কিভাবে জানি একটা লোক বাইরের নাম্বার থেকে ফোন দিয়ে তুমি আমি কাছাকাছি গানটা প্রথম না, আমার সবচেয়ে পছন্দের এই গানটা, ওই গানটা আমাকে প্রায় শোনাতো। তখন আমি ভাবতাম যে আমার এই পছন্দের গানটার কথা তো আর কেউ জানে না, আর কেউ কে আমাদের স্কুলের বাইরে, তা এটা তো বিদেশি নাম্বার, তাহলে কি আমায় শুনে? তা অনেক নাম্বার থেকে ফোন দিয়ে ট্রাই করলাম, কারণ ইন্টারনেটের নাম্বার, ওইখানে ফোন দিলে আর জানতাম না কি কারণে শুনতো না। সেপ্টেম্বর মাসের 5 তারিখ, তখন ওই দিন সারা মানে সারা থেকে আমি অনেকক্ষণ নামাজ পড়ি, পড়ে ওর জন্য অনেক দোয়া করে, জ্বালা ওর যেখানে থাকে ভালো থেকো, আমি জ্বালা ওর যতই কষ্ট হোক না কেন, আর ও যদি কোনো পাপ করে থাকো পাপের থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দিও, ওকে তুমি ব্যস্ত নসিব করে দিও, কান্নাকাটি করি রাতে। তারপর দিন সকালে মানে একটা ইয়ে আসে, লোক আসে আমাদের বাসায়, মানে যারা ভিক্ষা করে তারা, ওনাদেরকে আমি ভাত খাওয়া দিই, মানে খাওয়া দাওয়া বাসায় টর্চার অবস্থায়, কিন্তু আমি অনেক কিছু করতাম। তারপর ওই দিন আবার ফোন দিল, ওই দিনই আমাকে দুই দিন ফোন দেয়, আর আজও অব্দি উনি আমাকে ফোন ফোন দেয় না। তখন মানে ওর সেপ্টেম্বরের পরে আমাকে একটা ছেলে প্রপোজ করে আমাদের কাছে বাসা, আমাদের খালতো ভাই নায়ক হিসাবে। উনি ও আমাকে মানে আমার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময় ওই সোহামও যেভাবে দেখছে ও আমাকে তখনই দেখছি বলেনি। তারপরে একদিন হঠাৎ এরকম প্রপোজ করে আমার ওই একটা ভয় ভিতরে থাকে যে একটা ছেলেকে এভাবে নষ্ট করছি, আমি আর কোন ছেলেকে নষ্ট করবো, মানে একটু ভিতরে একটা আশা যাচ্ছে না ভালোবাসে না বুঝি, কথা তো বলতে পারবো অন্তত। তারপরে হ্যাঁ আমাকে ফোন দেয়, আমিও ফোন দিয়ে কথা বলি, কিন্তু আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস ছিল আমি কোনো ছেলেদের সাথে আড্ডা দিতাম না, আড্ডাটা আমার একদম পছন্দ ছিল না। তারপর মানে আমি আমার নারীদের নানুর বাসায় গেলাম বেড়াতে, ওই আসার সময় তখন সামনে যাওয়ার সময় দেখি ছেলেটা সাইকেল, আর আমার মানতে হয় যেটা সুখা, আর ও হচ্ছে রিক্সাতে মানে উঠবে, ও আর আমি, ও রিক্সাতে যাবে ওর দোকানে, ও একটা জব করতো পাশাপাশি কলেজেও পড়াশোনা করতো। তারপর ও আমাকে দেখো ছেলেটার সাথে কথা বলবে, তখন আমার মার কাছে আমার বড় ভাই বাড়িতে সবার কথা বলে ছেলের সাথে মানে অন্য জায়গায় ঘুরতে গেছি। তারপর বাসায় আমাকে প্রথম অনেক মারে, মারার পরে ভাই আমাকে মা আমার আম্মু যে আমার আম্মু বলোকে কেটে নদীতে ফেলেছে, হ্যাঁ আমার আপন মা বলোকে কেটে নদীতে ফেলেছে। মানে মনে মনে ভাবলাম কেন আমাকে এটা বললো, তখন আমার খেয়াল নাই যে আজকে সোহাগ ভাইয়ের সামনে না ও আমাকে জিজ্ঞাসা করছিল কেমন আসো এখানে কাদের বাসা। মারার পরে তখন জাস্টিফাই করে দেখে যে আমি সেখানে নাই, ওই ছেলেটা এত খারাপ, ওই সোহাগ,
এই সোহাগ ছেলেটাই করেছিল,
হ্যাঁ ও করেছিল মালিকের নাম যে আমি ওর সাথে খুশি,
মালিক আপনাকে ফলো করছে তাই? সোহাগ কেন কোনো সোহাগের সাথে মালিকের কোনো খারাপ সম্পর্ক
ছিল? না না ও
এমনিতেই বলে দিয়েছে
এমনিতেই, কারণ সোহাগ কখনো দেখেনি যে আমি মানুষের সাথে কথা বলি, এই প্রথম দেখছে যে আমি এই ছেলেটার সাথে প্রথম কথা বলি।
অনেক কিছু বানিয়ে বানিয়ে বলি,
হ্যাঁ অনেক কিছু,
এবং এগুলো পরিবার থেকে জাস্টিফাই করার আগে আপনার উপরে উত্তম মাধ্যম শুরু হয়ে গেছে।
জানেন না দেশে বাস আসছে না, বাস বাস কেটে একটা ছোট্ট অংশ হয় ওইটা দিয়ে আমার পিঠে অনেক আঘাত করে, পায়ে আঘাত করে। তারপর আমার ভাই আমার মাথা একটা বাড়ি দেয়, তখন কি বলবো যে আমার এত কষ্ট হচ্ছিল যে আমি আজকে একটা কাজ না করেও দোষী, কারণ তাও তো বুঝতেছেন আমার কষ্টটা। তখন মনে মনে একটা টিক যাচ্ছে যে একটা ছেলেকে আমি এভাবে মারলাম, আর একটা ছেলেকে সত্যি সত্যি বাড়িতে যাবো, হয়তো যদি আমাকে মানে ত্যায্য করে দেয় আমি এই ছেলেকে নিয়েই যাবো, এটা আমার ভিতরে একটা চ্যালেঞ্জ জাগলো, কিন্তু বাড়িতে কাউকে বললাম না
এই ছেলেকে নিয়েই আমি,
হ্যাঁ আমি এই ছেলেকে নিয়ে থাকবো, যাই হোক যত মরণ আসুক ধর আসুক তুফান আসুক আমি ওকে নিয়ে থাকবো। বাড়িতে অপমান সেটা ভাবি না, যত আত্মীয় আছে সব মানে এ টু জেড পর্যন্ত সব আত্মীয়র কাছে এটা বলবো। তারপর আমার এটা অনেক খারাপ লাগলো, আমি তখন থেকে মানে আত্মীয়দের বাসা যাওয়া বন্ধ করে দিলাম। তারপর আরেকদিন মালিকের সাথে দেখা হলো, তারপর আমার বাড়িতে থেকে একটা চাপ দিয়েছিল যে এই ছেলের সাথে যদি কখনো তুই কথা বলিস তোকে তো পৃথিবী থেকে বিদায় করবো, করবো তার আগে ওই ছেলেটাকে পৃথিবী থেকে বিদায় করবো।
কোন ছেলেটা?
ওই মালিককে। তারপরে মালিক তখন আমার বাড়িতে এরকম ইয়া করার পরে আমি বাড়িতে মানে মালিককে বলি, ভাই তুমি দেখো তুমি আমার সাথে কথা বলো না, তোমারও সামনে এসএসসি আমার জিএসসি, প্লিজ তুমি আমার সাথে কথা বলো না প্লিজ। আমি তো ওকে মানে কি বলবো, ওকে ওর চেয়ে সোহামের চেয়ে বেশি টর্চার করে ওকে আমার জীবন থেকে সরাই,
সোহামের চেয়েও বেশি টর্চার করেছেন। কি টর্চার করেছেন?
সেটা হচ্ছে ও আমার সাথে কথা বলতে চাইলে আমি ওকে অনেক ডিস্টার্ব করতাম, বলতাম হ্যাঁ আমি তোমার কে, তুমি আমার জন্য কেন কথা বলবে, আমি তো তোমার কেউ না। আর আমি এটা বলতাম তুমি যদি আমার সত্যিকারই ভালোবাসো তা কোনোদিন সুইসাইড করবে না, মানে একটা কসমের মাঝখানে ওরে ফেলে দিতাম।
প্রিয় শ্রোতা দেখুন ওর বয়স 14 বছর, ও ওর মতো করে বলছে, কিন্তু এসেন্স অব দ্য ট্রুথ ওর যে ঘটনাগুলো লাইফে ঘটেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে টিনেজার ছেলে মেয়ে অনেকে আছেন যারা জেবিএসবি শোনেন, তারা এই ধরনের সেন্টিমেন্টাল ব্যবহার করে থাকেন এবং সেটা অনেক সময় নেগেটিভ কনসিকোয়েন্স তৈরি করে ফ্যামিলিগুলোতে। এবং এদের সাথে আসলে এই সময়টাতে কি ধরনের আচরণ করা উচিত, আমরা বারবারই বয়সন্ধিকাল নিয়ে কথা বলি, এদের মেন্টালিটি গ্রো করার জন্য কি ধরনের আচরণ করা উচিত, ফ্যামিলির কি ধরনের আচরণ করা উচিত, সেটা আজকের গল্পের শেষে গিয়ে আপনারা নিজেরা হলো বুঝতে পারবেন। আপনি বলছিলেন যে যখন আপনাকে এই ধরনের আচরণ করতো আপনার মামুতো ভাই, তখন বারবারই শুধু একটা কথা বলতেন এবং যারাই এসছে সুইসাইড করবা না সুইসাইড করবা না, কারণ আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল যে আমি যদি এরকম খারাপ ব্যবহার করি তাহলে তারা সুইসাইড করে ফেলবে, তাই তো?
হ্যাঁ ওইটাই, কিন্তু আমি এটা ভাবতাম না যে আমি একটা কালো মেয়ে আমার জন্য ফোন ছেলে সুইসাইড করবো, না হলে জানি না কি যে তোমার।
এবং মেয়েদের ভিতরে একটা ইন জেনারেল ধারণা আছে যে কোনো ছেলেই সাধারণত মেয়েদের জন্য সুইসাইড করেন না, রাইট?
হ্যাঁ ঠিক, একবার আমার জীবন মানে আমি এটাই ভাবতাম যে
এটাই ভাবতেন আপনি, যে কারণে আপনি এগুলোই বলতেন
না, যাতে আমি সুন্দর হলেও ভাবতাম যে আমি সুন্দর তো তাই ওরা এই কাজটা করে।
প্রেম সবার জীবনে আসে প্রিয় শ্রোতা, এবং প্রেমের অনেক বিউটিফুল বিউটিফুল মোমেন্টস আছে, এবং যখন প্রেমিক প্রেমিকারা ঝগড়া করেন আপনি নিজেকে দিয়েও জাজ করুন যে যখন ঝগড়া করেন এবং এই মস্তিষ্কে যখন একেবারে ডিসঅর্ডার চলতে থাকে ঝগড়ার পর্যায়ে, তখন মানুষ কি না করে। অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ গুণী মানুষ রেগে মেগে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই ধরনের ঘটনা পৃথিবীতে বিরল না। আর ওর জায়গাটা থেকে ওর বয়স এবং যে ছেলের চিঠিটা আমি পড়ছিলাম, ওর ওর লেভেল থেকে ওর সোশ্যাল কন্টেক্সট থেকে ওদের যে সেন্টিমেন্ট সেই জায়গাটা থেকে এই ঘটনা যে ঘটা
অস্বাভাবিক সেটা কিন্তু একেবারেই অস্বাভাবিক নয়, তার মানে এটা সম্ভব। ওকে, তারপরে কি হতো, মালিককে কিভাবে সরালেন? মালিকের ব্যাপারে তো আপনি পনি করেছিলেন যে মালিককে নিয়ে আপনি থাকবেন।
কিন্তু আমি ওকে একটা মানে আমার ভিতরে ছিল যে ওকে যেভাবে হোক অন্তত পক্ষে এই দুইটা বছরের জন্য আমার জীবন থেকে সরাতে হবে, কারণ এই দুই বছর আমার জীবনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ সেটা হচ্ছে আমি যখন ট্রেনে উঠে যাবো এক মাস করে ফেলো তখন আমি আমার মার কাছে।
মালিককে আপনি সরানোর চিন্তা কেন করছেন যখন আপনি মালিককে নিয়ে চিন্তা করলেন যে মালিককে, যে মালিকের জন্য যেহেতু দুর্নাম হয়েছে মালিককে নিয়ে আমি থাকবো?
আমি মালিককে সরানোর একটাই চেষ্টা ছিল যে যেভাবে হোক ওকে আমাদের মানে আমার পরিবার থেকে ওকে রক্ষা করার জন্য। এখন কথা বললো ওকে আমি হারাবো, কিন্তু এখন না বললে লাগলে এখন একটু কষ্ট হয় তাতে।
এক ধরনের মালিকের প্রতি এক ধরনের সফট কর্নার আপনার ছিল, সেটা ভালোবাসা কিনা সেটা আমরা জানি না, কিন্তু মালিককে আপনি হারাতে চাননি এবং হারাতে চাননি বলেই তার সাথে আপনি কথা বলেননি। দু বছর পরে করি এখন করলে অনেক জটিলতা তৈরি হবে, যেহেতু মালিককে কেন্দ্র করে আমাকে অনেক মারধর করতো।
এবং কি বাড়িতে তো ডিসিশন নিচ্ছে যদি আজকে আমি ওর সাথে কোনো রকম কথা বলি মানে ওই দিন, তাহলে ওকে যেখানে পায় বাজারে পায় যেখানে পায়।
মালিককে আপনার সমবয়সী ছিল?
না না, ও আমি এই তো তখন
উঠতেই। ওকে,
তারপরে এই যে আমি ইন্টার মানে জিএসসি পরীক্ষা দিলাম, তারপরে আমি ওইখানে এক সাবজেক্ট খারাপ করে ফেলি, যেটা হচ্ছে আমার মানে কি বলবো, আমি এর আগে এই এটা একজনের সাথে বলেছিলাম, যেটা হচ্ছে আমি মানে আমি অঙ্ক অনেক ভালো রেজাল্ট করতাম সবসময়, অঙ্ক পরীক্ষা দিন আমি অঙ্ক করতেছি ঠাস করে গেলেন আমার গালে একটা থাপ্পড় মারলো। এই আমার প্রথম একটা ধাক্কা যে কেউ পাশে নাই, থাপ্পড়টা মারলো কি আমাকে, আমার গালটা লাল হয়ে।
অঙ্ক পরীক্ষার সময় আপনার পাশে গালে একজন থাপ্পড় মারলো আপনাকে?
কেউ কাউকে দেখি না, কিন্তু আমার গালে থাপ্পড়টা মারতে কথা ঠিক আমার হাত থেকে কলমটা টেবিল থেকে মাটিতে পড়ে গেছে। তারপরে দেখি না আমাকে তো এমন কেউ নাই, উঠে দেখলাম এমন কেউ নাই পাশে দিয়ে থাপ্পড় মারবে কি, আমার সবগুলো আমার থেকে দুই হাত তিন হাত দূরে দূরে। তারপরে ওই অভিমারটা যখন ছিঁড়ে নিবে, উপরে যে
একদম বিচ্ছ যা ছিল সবগুলো পূরণ করা।
এবং কি মানে বোর্ড তো বোর্ড আমাদের কাছে আসছিল দুইটা, রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড, এই দুইটা রাজশাহী বোর্ডও পুরন ঢাকা বোর্ড। তখন আমার মা
প্রিয় শ্রোতা দেখুন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা হচ্ছে যে ও একটা কাকতালীয় ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হলো ও বলছে যে আমাকে ক্লাসে বসে কে যেন আমার গালে একটা থাপ্পড় মারলো, ও জানে না আশেপাশে কেউ নেই। এক, দু নম্বর হচ্ছে ও যখন ফর্মটা জমা দিতে যাবে, ওই যে ওএমআর ফর্ম সেটার সাথে সবাই পরিচিত আছেন, কারণ ওএমআর ফর্ম প্রত্যেককেই পূরণ করতে হয়েছে জীবনের কোনো না কোনো পর্যায়ে। এই ওএমআর ফর্মের যে ঘরগুলো থাকে, একের ঘরে দেখবেন যে আপনি 8-10 ঘর আছে, দুইয়ের ঘরে আছে, তিনের ঘরে আছে, প্রত্যেকটা ঘর পূরণ করা। আপনারা যদি এটাকে কাকতালীয় মনে করেন সেই জায়গাটাও আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না, সেটা আপনার বিলিভের ব্যাপার। এবং কেউ যদি এটাকে সায়েন্টিফিক লজিক্যালি ব্যাখ্যাতে দাঁড় করান, তাহলে ওর শৈশবের সেই জায়গাটাতে একবার আপনাদেরকে ফিরে যেতে বলছি, যখন ওকে প্রহার করা হতো মাথাতে, যখন ওকে আঘাত করা হতো এবং শরীরের এমন কোন জায়গাগুলোতে যে জায়গাগুলোতে আঘাত করলে মস্তিষ্কের যে ভেইনটা আছে বা শিরা উপশিরা আছে সেগুলোতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা ঠিক জানি না যে ওর মধ্যে এই এক ধরনের অ্যাবনর্মাল ডিসঅর্ডার বা যেটাকে বলে খুব স্বল্প সময়ের জন্য হলো একদম ইনিশিয়াল স্টেজে আছে ও, সেটা গ্রো করেছে কিনা আমরা আর একটু সামনে দিকে যেতে চাই। এবং এখানে সবাইকে আমরা বলে রাখছি, আমাদের সাথে আজকে সাইকিয়াট্রিস্ট আছেন, আমাদের এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, তার সাথে আমরা কথা বলবো এই বিষয়ে। তার কাছে আমি স্পেশালি জানতে চাইবো যে এই ধরনের ডিসঅর্ডার গ্রো করার কোনো সম্ভাবনা আছে কিনা, যে 5-10 মিনিটের মধ্যে তার মধ্যেই একটা পরিবর্তন আসবে এবং 5-10 মিনিট পরে তার হঠাৎ করে মনে হবে এগুলো কে করে গেছে, এগুলো তো আমি করিনি, আমার আশেপাশে কেউ ছিল, যেগুলো অনেক সময় আমরা জিমভূত বলে থাকি। এই ধরনের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, বিশেষ করে মস্তিষ্কে আঘাত করলে ছেলে মেয়েদের পরবর্তীতে এই ধরনের ডিসঅর্ডার গ্রো করে কিনা, আমাদের এখানে স্পেশালিস্ট আছেন যিনি আজকে এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, তার কাছ থেকে আমরা এই বিষয়ে মতামত জানবো।
তারপর আমি মানে ভাবলাম যে আমাকে থাপ্পড় মেরেছে সেটা যদি আমি ভুলভাবে আত্মার চেষ্টা করি, কিন্তু আমার বৃত্তগুলো বার্ট করলো কে, বাসায় এসে মানে মন টন খারাপ, আমার পরীক্ষা আম্মুকে আর তো বসতে দেয় না যে আম্মু আমার পরীক্ষা এরকম হয়েছে, কারণ আম্মু মনে টেনশন করবো। আস্তে আস্তে চিন্তা করলাম, ওই দিন রাতেই দেখলাম মানে যেদিন আম্মু আমার কাছে বসে শুয়ে আছে, কিন্তু আম্মুকে রাতে আমি বললাম যে আম্মু আমার না একটু শীত করতেছে, তুমি আমার একটু ল্যাপটা দাও না, দেখি কি ল্যাপ দিবে কি ভাই, আমার উপরে আরো লাগে যে আমার পানি ঢালতে,
কেন
আমি জানি না, আমার আম্মু না, কিন্তু আমি দেখতেছি আমার আম্মু। তখন আম্মুকে আমি বলি না ভয় যে আম্মু তুমি আমাকে পানি ঢালছো কেন, বলি না, কারণ আম্মু তো ভিতরে চিন্তা থাকবে, বলি না। তারপর সকালে দেখলাম কি আমার তো ল্যাপের উপরে পানি ঢালছে, ল্যাপ একদম শুকনো, কই ল্যাপ তো ভিজা না, তখন মানে নিজেকে নিজে প্রশ্ন বোঝাই আমি পাগল হয়ে গেছি। তারপর পরীক্ষা তো শেষ অলরেডি, আমার পরীক্ষা নাই, বাসায় থাকতাম। আম্মু আমাকে ঢাকা আসতে বললো, ঢাকা আসলাম। আর আমরা যে বাসাটা থাকি এখন বর্তমানে আমি আমার আম্মু, আমার ওই যে নানু বাসা থাকতাম ওনার
মেয়ে। আম্মুর কাছে বেড়াতে আসলেন নাকি একবারই চলে আসলেন?
না, আম্মুর কাছে
বেড়াতে আসলাম, এইখানে আপনি রয়েছেন।
তারপরে ওইখানে দেখতাম কি ভাইয়া, যদি নামাজ না পড়তাম মানে চিমটি আছে না, চিমটির মতো দেখতাম জ্বলতেছে, জ্বলার পর দেখতাম অনেক দাগ হয়ে গেছে। এই যে আমার দাগ গুলো আছে, এই যে এখান থেকে দেখেন এখানে, তারপরে এই যে এখানে অনেকগুলো হাতে দাগ আছে, এই যে এগুলো দেখতাম যে জ্বলতেছে, কিন্তু কে যে তিনটি কাটতেছে সেটা আমি জানতাম না। আমার মাও এটা এখনো টের পায়। আমার মা আমাকে বলে যে যতই হোক তুই নামাজ পড়ে তুমি। আম্মুও টের পায়, আমিও টের পাই। আমার আম্মুকে পরশু দিন এই কাজটা করছে।
আপনার মাকেও করেছে?
হ্যাঁ, বিশেষ করে আমার মাকে গলাতে মানে পাঁচটা আঙুল আছে না এভাবে দাবায় দেয়। আম্মু দেখতেছে গলা জ্বলতেছে, পরের দিন আমাকে দেখা দেখ তোমার আমাদের দেখি কি হয়েছে, দেখে দেখি বলি না মা হ্যাঁ এটা ওই যে, মানে মাও জানতো আমিও এখন বর্তমানে আমার মা
মনে করেন এটাকে আপনারা।
আমি ভাবি, আমি মাকে বলি না ভাই যে এটা হয়তো সোহামকে এইসব করার দিক থেকে আসছে না। মাকে বলি মা বোন ভাইটা খারাপ, ভাইটা চলো। কিন্তু আমি দেশে গেলে ওই অবস্থা, বাড়িতে মানে ঢাকা আসলে ওই অবস্থা, মানে এটা কোনদিন ছাড়বো না এটা বলো তো, কিন্তু আমাকে এটা বলতো না, কখনো বলতো না। তারপর আমার মা ওই সময় অনেক মানে মাকে প্রথম যখন এই আঘাত গুলো পাই, মানে যে মা আমার দেখো হাত গুলো জ্বলতেছে জ্বলতেছে, আর মানে আমি একটু নামাজ আগে বেশি পড়তাম, এখন অনেকটা কম পড়ি। আর মা বলে আগে তো নামাজ পড়তি, এখন তো করস না, এই কারণে এটা হচ্ছে। তুই নামাজ আসলে নামাজ পড়ি সব ঠিক আছে। একদিন মানে প্রায় আমি কি দেখুন কয়েকদিন নামাজ পড়ি না, দেখি কি হয়। এখন দেখি গরমিকাল তো তা ফ্যান চালা ঘুমাই, দেখেন সব ডাক সবগুলো এরকম চিমটির দাগের মতো। একদিন বললাম যে আমি গরম হোক যাই হোক আজকে খাতাগাঁও দিয়ে শুন, কাতাগাঁও দিয়ে শুন, তা কাতাগাঁও দিয়ে আসি দেখি আমার গালে দেয়, আমার গালে ওই দিন ছোট্ট করে তিনটা। তারপরে আমি পিছনে আমি দেখতেছি যে সিঁড়ি দিয়ে গেলেন নামতেছে, কিন্তু নিচে যে দৌড়ে আসবো আমি ভাবতাম যে আম্মু বোধহয় সিঁড়িতে নামতেছে আমি নিচে যাই। এখন আমরা যে বাসা থাকি খালামুনি আর ওনার এক ছেলে এক মেয়ে, খালামুনি বলবো আমি বলতো তুমি অন্য একটা বাসা নিবা, অনেক টাকা দেবে দরকার নেই, তুমি এখানেই থাকো আমাদের সাথে থাকো। অবশ্য আমার তো অন্তত পক্ষে সাহস আছে যে সবাই বাসা না, তুমি আমি একটা থাকলে তো এক সাহস আছে ভেতরে। আমার খালামুনি অনেক আমার আম্মুর আদর করে, আমাকে ভীষণ আদর করে। দোতলায় চারটা বেডরুম আর নিচতলায় ড্রয়িং রুম, ডাইনিং রুম আর কিচেন রুম, আর ড্রয়িং রুমের সাথে আমার একটা রুম আছে, মানে এভাবেই। আমি দেখতেছি মানে আম্মু রাতে ভাইয়াকে মামা ডাকতো, মামা আপনি কি দুধ খাবেন, তাহলে আমি দুধ গরম করে দিতাম, ভাইয়া বলতো না। তা আমি প্রায় ভাইয়াকে দুধ দিয়ে আসতো। তারপর আমি দেখতেছি আম্মু নামতেছে, হ্যাঁ মানে ওইখানে এরকম দুইটা মানে দালানার মতো আসছে, এগুলো খুব খুব দেখতেছি আমার আম্মু নামতেছে। আমি দৌড়ে আম্মুর কাছে যাই, এই হায় নিচে অন্ধকার কেউ নেই। আবার এরকম আমার আম্মু শুয়ে থাকলে যদি মাঝে মাঝে ড্রয়িং রুমে নামাজ করে যদি আমি ভালো না লাগে যদি সুপার উপর শুয়ে থাকে, তা আম্মুও দেখে যে অবস্থাটাই কেদের নামতেছে নিচে নেয়। তখন আমি আম্মুকে একদিন প্রশ্ন করলাম, আম্মু কেদের নামতেছে নিচে নেয়, বলে এরকম হয় নামাজ পড়ি সত্যি মানে এটাই যে হয় পাইছি, আমরাও পাইতেছি। এমনকি গেছে মানে গত পরশু দিনেও আমার আম্মুর একই অবস্থা হয়, আর আমার একটা অবস্থা হয় পরশু দিনে আগের দিন, সেটা হচ্ছে আমি আমার আম্মু বাসা নেই, আম্মু অফিসে, খালামুনি দোতলায়।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এখান থেকে ফিরতে চাই। তবে তার আগে আপনাদের সবাইকে বলছি যে আজকের এই জীবনের যে অপ্রিয় সত্যগুলো আরোহীর, সেই আরোহীর জীবনের অপ্রিয় সত্যগুলোকে মোটা দাগে ঠান্ডা মাথায় ভাবার জন্য, ওর বয়স 14 বছর, ওর জীবনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা ঘটছে সেখানে অপ্রিয় সত্যের অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছে। তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে পারিবারিকভাবে, তাকে যে ধরনের কাউন্সিলিং এর মধ্য দিয়ে নেওয়ার কথা ছিল, যে ধরনের অ্যাটিটিউড তার প্রতি গ্রহ হওয়ার কথা ছিল বয়সন্ধিকালে, সেই ধরনের অ্যাটিটিউড কিন্তু সে পায়নি। মা মানে যিনি জন্ম দিয়েছেন তার কাছ থেকে তাকে একেবারে বাল্যকাল থেকেই তাকে দূরে থাকতে হয়েছে, এবং মাও সেটা চেয়েছেন কারণ মা চাকরি করেন, তাকে পালতে পারতেন না, কারণ মা অন্যরকম একটা পরিবেশে থেকে তিনি জীবিকা নির্বাহ করতেন। এক দু নম্বর হচ্ছে সে যে পরিবারে থাকতো সেখানে আসলে খালুকেই তিনি বাবা হিসেবে জেনেছেন, ইনফ্যাক্ট এখনো তাকে বাবা হিসেবেই জানেন, এবং সেই পরিবারে তার যতটা আদর এবং সোহাগ পাওয়ার কথা ছিল, মাতৃস্নেহ পাওয়ার কথা ছিল, সেই পরিবারে সে সেটা পায়নি। কাকতালীয় ভাবে একটা ছেলের তার জীবনে আগমন, সেই ছেলেটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা কিছু জানি না, হঠাৎ করে ছেলেটি হারিয়ে গেল, এবং আজও সেটার জন্য এক ধরনের আত্মগ্লানি আরোহীর মধ্যে আছে, কারণ আরোহী মনে করে এইভাবে যদি ছেলেটাকে আমি না বলতাম ছেলেটা হয়তো এভাবে সুইসাইড করতো না, এবং সে সুইসাইড করেছে নাকি করেনি সেই বিশ্বাসটাও এক সময় আমরা দেখেছি যে আরোহীর মধ্যে কনফিউশনে গ্রো করছে, কারণ আরোহীর মাঝে মাঝে মনে হচ্ছে বিদেশ থেকে ফোন দিয়ে আমার আমার পছন্দের গানটাতে শোনাচ্ছে, এবং একই সাথে ছেলেটি মারা গিয়েছে সেটার এগেনস্টে যথেষ্ট লজিক দাঁড় করানো যায় এই কারণে যে ছেলেটির চিঠি, ছেলেটি মরে গিয়েছে যদি এটা তার মা কিংবা বাবার জায়গাটা থেকে যদি প্রমাণ করে মেয়েটার সামনে দাঁড় করায় তাহলে এই মেয়েটি থানায় গিয়ে মা এবং বাবার এগেনস্টে যদি কিছু বলে তাহলে মা বাবা দুজনকেই অনেক বড় ধরনের হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে। সেই জায়গাটি থেকে মা এবং বাবা এক ধরনের কনফিউশন এই মেয়েটির মধ্যে গ্রো করিয়েছে, যে কারণে তাকে কবরের কাছে নিয়ে যায়নি, যে কারণে তারা দেখি যে বিদেশ থেকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে, অদ্ভুত একটা অ্যাটিটিউড আমরা দেখতে পেলাম। কিন্তু এই পর্যায়ে আমরা এসে দেখছি সেটা আরো বেশি অদ্ভুত যে এই মেয়েটা এক ধরনের বিশ্বাসের মধ্যে রয়ে যাচ্ছে, সে বিশ্বাসটি কোয়াইট রিলিজিয়াস ইন এ সেন্স, সে মনে করছে তাকে কেউ একজন থাপ্পড় মারছে, তার ওএমআর ফর্ম সবগুলো পূরণ করা পরীক্ষার হলে কঠিনভাবে ফেল করবে, এবং তার মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস গ্রো করেছে যে এটা না করলে এটা হবে, ওটা না করলে ওটা হবে। এর পেছনে যদি আপনি লজিক হিসেবে সাইন্টিফিক ব্যাখ্যা দাঁড় করাতে চান তাহলে ছোটবেলায় সে যে মস্তিষ্কে যে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার হতো সেটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা আজকে আমরা আমাদের যে এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ রয়েছেন তার সঙ্গে কথা বলবো, এবং একই সাথে আপনি যদি রিলিজিয়াসটিক ভিউ থেকেও দেখতে চান সেটাও আপনি দেখতে পারেন। পুরো বিশ্বাসের জায়গাটি আপনার উপরই আমরা ছেড়ে দিতে চাই, কিন্তু ঘটনা এই যে ঘটে যাচ্ছে সেটা শেষ পর্যন্ত রেজাল্ট আসলে কি সেটা আমরা জানবো বিরতির পর। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আরোহীকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমরা ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও আরোহীকে নিয়ে ফিরে আসছি। রাত একটার পরেই আপনার জন্য এই অনুষ্ঠানের ছোট্ট একটি সাসপেন্স অপেক্ষা করছে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত একটা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, আপনি যদি আরোহীর মতো সত্যের আসনে বসে আপনার সাথে ঘটে যাওয়া জীবনে ভুল এবং অপরাধের জায়গাগুলো স্বীকার করে আপনার অনুতপ্তের জায়গাটা স্বীকার করতে চান এবং বলতে চান আমার মতো ভুল না করেন, তাহলে চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনার সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং একই সাথে বলতে চাই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি তার মূল্যবান মতামত জানাবেন, আমরা একটু পরে তার মূল্যবান মতামত জানবো। এবং আরোহী, যে জায়গাটিতে আমরা ছিলাম,
একদিন এরকম খালামণিকে জিজ্ঞাসা করলাম, খালামণি বলে না এরকম তো হওয়া ঠিক না। তারপরে একদিন যে ওনাদের বাসা সাততলা, তিনতলাতে মানে কোনো মানুষ ছিল না, তখন মেহমান আসছে, আমারটা বলে মানে উনি একটা কুজুর ছিল, উনি বলে আচ্ছা আমি রাত্রিবেলা যখন এই ঘটনা ঘটে তো আমি রাত্রিবেলা একটু তিনতলা যখন মোমবাতি নিয়ে যাই, মোমবাতিটা ওনার হাত থেকে নিয়ে যাই,
একটা জিনিস কাজ করছে যে সোহাম থাকা অবস্থায় এরকম কোনো কিছু ছিল না, সোহাম চলে যাওয়ার পরে এরকম কিছু কি হচ্ছে, সোহাম সুইসাইড করার পরে কি আমার চারপাশে সে কেউ কোনো কিছু করছে, দিস ইজ দা ভেরি ভেরি টার্নিং পয়েন্ট। এবং যাহা বলিব সত্য বলিবতে একজন 14 বছরের কিশোরীকে এখানে নিয়ে আসার পেছনে এই একটিমাত্র কারণ যে ক্ষতির লেভেলটা কি হতে পারে একটু দেখুন। ওকে, তারপর
তারপর আমি আমার রেজাল্ট আসলো, আসে দেখলাম আমি একটা খারাপ, মা ভীষণ কান্না করলো, আমার কি আমার মা ভীষণ কান্না করলো, কারণ মানুষের কাছে মুভি দেখাবে কিভাবে এটা একটা বড় ব্যাপার, মা কি করলো আমাকে বললো তোকে পড়াশোনা করাবো না, তবে আমি বিশেষ মন খারাপ করে বললাম মা আমি আমার নানুর বাসায় পড়াশোনা করি, তারপর নানুর বাসায় গিয়ে পড়াশোনা করতে থাকি। এক পর্যায়ে আমাকে একটা ছেলে ডিস্টার্ব করতো, বলতো তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোকে আমরা মেরে ফেলবো, ছেলেটা আমাকে এরকম মানে ছেলেদের নাম সব ছেলেদের নাম বলি, একটা নাম হচ্ছে সজীব, একটা নাম হরজত আলী, একটা নাম সেলিম, রাসেল, বিশেষ করে রাসেল আমাকে বেশি ভয় দেখাতো, কিন্তু হজরত আলী পছন্দ করতো এটা জানতাম। রাসেল আমাকে ভীষণ ভয় দেখাতো, এবং কি একদিন মানে নানুর বাসা থেকে আসার সময় একটা তুলা গাছ থেকে মানে কি একটা ভূত আমার খালতো ভাইকে, একটা খালতো ভাই হয় ওকে আসল করে, ওইখানে আমি আসার সময় ভয় পেতাম। এমন সময় আসতাম দুপুরের সময়, তা আমি প্রাইভেট পড়তাম, তারপর বাসা আসতাম, তো তারপরে ওই সময় দেখতাম ওরা সব ওই ছেলেরা ওইখানে দাঁড়ায়। একদিন ওরা আমাকে হাত ধরার চেষ্টা করে, তা আমি আবার হজরত আলীকে বলি যে আপনারা, হজরত আলীকে একটু চিন্তা, ও স্কুলে পড়তো এবার দিতে, আর একটা কো মানে চিন্না তখন কিন্তু বলতাম যে আপনার এই কাজটা করে আমি বাড়িতে জানাবো, বলে বাড়িতে জানাইলে ওই সময় আবার মানে কি দৈনচা চিনান তো, দৈনচা পাট এইসব ধান খেতার সময়, তা বলে এখানে মেরে ফেলে দেবো, বলে ফোন নাম্বার দাও। আমি বললাম ফোন নাম্বার কিসের ফোন নাম্বার, আমি তো কোনো নাম্বার ইউজ করি না। বলে হ্যাঁ তুমি মোবাইল ইউজ করো, আমি মোবাইল ইউজ করি না, আমার আবার জিএসসি। তারপর মা দেশে গেল, মা আমাকে মানে জিএসসি পরীক্ষা হলে না যাওয়ার জন্য প্রস্তুত হলো, যাওয়ার সময় ওই ছেলের আবার ব্রিজের উপর নানিতে বাসার সামনে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপরে তখন মাকে সবাই দেখে বলে হায় নানি কেমন আছেন, ছেলেরা মাকে দেখে বলে হায় নানি কেমন আছেন, কিন্তু ছেলেরা জানতো না যে ওই উনি ওনারই মেয়ে। আমি নানি বলো নানি আপনি কই জানতো, ওই তো আমার মেয়ে, ওকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। বলে আপনার মেয়ে কোনটা, বলে তারপর ওনার এত ছোট্ট ছিল, বলে হ্যাঁ এটাই তো আমার মেয়ে, আমি বেশি লম্বা হয়ে গেছি আসলে। তারপর ওরা আর ডিস্টার্ব করে না। তারপরে আমার জিএসসি শেষের দিকে, এর আগে আমার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে শরীয়তপুরে সেরা কণ্ঠশিল্পী নির্ধারিত করার জন্য, সেখানে আমার নাম দেয়, তা আচ্ছা একটু মুভিটার কয়েকটা গান আমি ওইখানে গাইছি, তারপরে একটা আরফিন রুমির গান গাইছিলাম, দুই চারটা গানে আমি সব মানে আমাদের স্কুলের অনেক সুনাম, মানে যে আমি অনেক ভালো গান, তারা বললো যে হ্যাঁ তুমি এত ভালো গান গাও, তোমার মাকে বলো যে তোমাকে কোনো একটা গানে তো ভর্তি করতে। তারপরে এরকম করে যাই আসি, এরকম এক পর যায় আমার খালতো ভাই, যেটা মেজো খালতো ভাই ছিল, ও আমাকে ভালোবাসতো, আমাকেও ভালোবাসতো, একটা মেয়ের সাথে প্রেমও করতো। তখন আমি ভাবি যে এটা কিরকম, ও আমাকে প্রফিট করে ফেললো, বলে আমি যদি বলিস তাহলে আমি সেট করবো। তখন আমার ভিতরে আরেকটা ভয় কাজ করলো যে আমি যদি কারোর কাছে বলি সুইসাইড করবে। এরকম করে অনেকদিন গেল, দেখি ওই মেয়েটার সাথে রিলেশন করতেছে, আমার সাথে কথা বলবে। এখন এক সময় মানে ভাবিটা বাড়িতে জেনে গেল, ভাবি বললো যে ও তো তোকে ভালোবাসে না, ভালোবাসে তোর মার টাকা পয়সাকে। তখন আমার মা বলছে যে না আমার মেয়েকে আমি খেতে নদীতে ভাসিয়ে দিল, ওর কাছে দিয়ে দিল না। মানে ওর এত একটা এক্সপিরিয়েন্স আমার ভিতরে যাতে যেভাবে ওকে আমি নষ্ট করবো, মানে সবারও আমার প্রতি, আমি আমার মাকে আমার মামি একটু বকা দেওয়া, আমার মামিকে আমি অনেক মার দিচ্ছিলাম, কারণ আমার মামাতো বাইরে আমার প্রতি খেপা যায়। আর বিশেষ করে আমার মা যতই টাকা পয়সা হোক তার ভাইকে দেয়। একবার যে আমার আমার সাথে ঝগড়া করি ওনার ভাইয়ের, ওই যেই ছেলেটা আমাকে এত ইয়ে করতে, ওর জন্ডিস হয়, তাও আমার আম্মু ওকে 5,000 টাকা দেয়। আর আমার ভীষণ মানে এখনো ওই যে সন্দেহ ঘটনাটার পর থেকে আমার বুকে ভীষণ ব্যথা ওঠে মাঝে মাঝে। আমি বললাম মা মানে এত বুকে ব্যথা ওঠে যা বলার মতো না, আর এই যে কান ব্যথা করে। তারপর বলছি মা তুমি আমার জন্য কিছু করো না, তোমার ভাইয়ের ছেলেকে তুমি এরকম এত টাকা পয়সা দাও, আমাকে কিছু ডাক্তার দেখাও না। তারপর মা বলে তুমি মরে যাও তাহলে ডাক্তার, তখন আমার ভিতরে একটা থাকে যে আমি এই তোমার আর একটা সুযোগ, আর তোমার আর সুযোগ নেই। তখন আমি কি করি, আগে ঘুমের বাসা ছিল, আর বাসায় মানে সবাই ওষুধ খাইতো, তো যত সবার ওষুধ 3টা বক্সের ওষুধ, প্রায় 60-70টা ওষুধ হবে, সব এক জায়গায় করি, সব বাসায় কেউ নাই। আমার ওই দিন আমার যে খালাম্মা, খালাম্মা আমার বর্ণানির অসুস্থ, বর্ণানকে দেখতে গেছে বাবা বাজারে ভাবি একা, তো ওষুধ সবগুলো খায়। খাওয়ার পরে কি বলবো মানে সাথে সাথে অজ্ঞানা করে দেয়, কিন্তু আবার ঠিক হয়ে যায়, ফাইন টাইম দেয় আবার ঠিক হয়ে যায়, তখন মানে ভিতরে ওষুধে এখনো কাজ করে নাই। তারপর আমার একটা স্বাস্থ্য বোন ওই রুমি সুমির কাছে না বলে, বলি সুমায়ের কাছে আর রুমা খালার কাছে বলি এই ঘটনাটা, ওরা বলে হ্যাঁ তুই এই কাজটা করতে পারলি, তুই মরে গেলে কেমন হবে। তখন আমার বুকে আস্তে আস্তে মানে ব্যথা উঠতেছে, যে তখন আমি আবার বাড়িতে আসি, আবার দৌড়ো ওদের কাছে, মানে আমি কি করবো আমি নিজেও জানি না, খেয়ে ফেললাম ভুল মানে একটা মানে মাথার দিকে আসলে খায়া ফেলছি, আমি কি করবো ওদের কাছে যাই, ওরা তো আমি কোনো ওদেরকে আমি বলতে বাসায় প্লিজ বাসায় বলিস না। ওরা বল না আমি ভাবির কাছে এসে ধরা পড়ে যাই, যখন আমি প্রথম বমি করি তখন আমি ধরা পড়ে যাই ভাবির কাছে, হ্যাঁ তোর কি হিসেবে বলতো। তো তারপর আমার ভাবি বাসায় তেঁতুল ছিল, তেঁতুলের 3 বাটি তেঁতুলের পানি আমাকে সব খাওয়ার পরে আমাকে মানে বলে ভাত খা, তো ভাত খাই। তখন আমার মানে একটু তারপরে যে এই যে মানে বমি করা শুরু, সারা রাত মানে বমি করতে করতে কি বলবো, এখন আর পেটে কিছুই নেই, আবার পানি খাই, আবার স্যালাইন দেয়া খাইতেছি, কারণ আব্বা জানে না, আব্বা জানলে আমি জানি আব্বা অনেক রাগি, অনেক রাগ হয়ে যাবো। কারণ একসময় ভাবি আব্বার কথা বলে দেয়, আব্বা তো কোন গালাগালি এইসব বলছে কি, আমি আমার মা বলছে, আমার মা বলছে আমার মরে যাই, তো আমি মরে যাই, তো আমার মা ডাক্তার দেখাবো।
আমি একটু আপনাকে থামাচ্ছি,
আপনার ভিতরে কি এটা এটা চিন্তাটা গ্রো করেছিল যে আপনি তো সোহামকে মরে যেতে বলেছিলেন, সে কারণে সোহাম সুইসাইড করেছে? সুতরাং সুইসাইড করতে হলে কাউকে না কাউকে আপনাকে বলতে হবে মরে যাওয়ার কথা, এবং যে কারণে আপনার মা আপনাকে যখন বললো মরে যা, এই তো সুযোগ এখন তো মরে যাওয়ার, কারণ মরে যাওয়ার কথা বললেই কেবল সুইসাইড করা যায়, আপনার মধ্যে এই চিন্তাটা গ্রো করেছে, রাইট? দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। দেখুন কেন 14 বছরের একজন বালিকাকে আজকে এখানে এনে আমরা আপনাদের সামনে এরকম একটা কঠিন জায়গাতে বসিয়েছি, ওদের মানসিকতাটা আসলে কেমন? আজকের এই যাহা বলিব সত্য বলিব আমি মনে করি প্রত্যেকটা কিশোর কিশোরীর বাবা মা অভিভাবক যারা আছেন তাদের সবার শোনা উচিত, ওর যত ধরনের ঘটনা দুর্ঘটনাগুলো ঘটছে পরিবারের কাউকে গিয়েও কিছু বলছে না, পরিবারের সবচেয়ে কাছের মানুষ যে তাকে কিছু বলছে না ভয়ের কারণে, এবং যে কারণে এক একটা মিসকনসেপশন ওর মধ্যে গ্রো করছে, এবং ওই মিসকনসেপশনগুলো ওর নিজের মতো করে গ্রো করে নেবার ফলে এগুলোর যে ভয়াবহ ইম্প্যাক্ট সেগুলো নিজের জীবনের উপর আসা শুরু করেছে। এখন সোহাম ওকে এসে বারবার বলতো আমি সুইসাইড করবো তোমাকে না পেলে, ও রেগে মেগে এক পর্যায়ে ওর যে বয়স সেখানেও বলেছে ঠিক আছে করো, সোহাম সুইসাইড করেছে ওর জানা মতে, এবং ও ধরে নিয়েছে যে কেউ যদি সুইসাইড করে তাহলে তাকে কাউকে না কাউকে বলতে হবে তুমি মরো, তাহলেই সে সুইসাইড করতে পারবে, এছাড়া সুইসাইড করতে পারবে না। ও অপেক্ষায় ছিল এরকম কিছু একটা করার জন্য, এবং সেজন্য ওর মা ওকে যখন বললো যে তুই মরগা, তুমি ঠিক কথাটা শোনার পর পর এই বাড়িতে সুইসাইড করা যায়। এই যে ব্যাপারগুলো, এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখুন একটা কিশোরী কিভাবে বড় হলে, কোন পরিবেশে বড় হলে এই ধরনের মানসিকতা নিয়ে বড় হতে পারে, এবং এই ধরনের মানসিকতা কতটা ক্ষতিকর হতে পারে তার জন্য। ওকে, তারপর
রাতে এরকম হলো, আমার পাশের বাসায় একটা ভাবি, উনিও রাতে এসে সে অনেকক্ষণ বলো ভাবি কি হয়েছে, বলে এরকম করছে, তা বলে মামার কাছে বলেন না কেন, মামার কাছে বলেন, তখন আব্বার কাছে বলে, আমার আব্বা অনেকই মানে কবিতা দিয়ে জানতো, তখন পানি টানি পড়ে দেয়, কি বলবো আমি, তখন পেটে কিছু নাই, দেখতেছি আমার বমি হচ্ছে বমি হচ্ছে, এমনকি 3 দিন পর্যন্ত ওই ওষুধের ক্ষেত্রে আমার মানে যায় নাই। তারপর মামার সাথে এরকম করতো, আমাকে এত কষ্ট দিত বাড়ি থেকে, মাকে বললে মা বললে মা উল্টা আমি আরো কষ্ট পাইতাম, কারণ আমার মার সাথে আমি দুর্ব্যবহার করি ছোটবেলা থেকে।
তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মার কাছে যখন কোনো কিছু বলতেন মা তেমন একটা সাপোর্ট আপনাকে দিত না?
আচ্ছা, আমি মাকে বলতাম যে আমি যদি কোনোদিন বড় হতে পারি তোমাকে আমার পায়ের কাছেও আমি জায়গা দিব না,
কারণ মার কাছে আপনি কি সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা পান?
পান নাই, পাই নাই, বাট আর আমি বড় হলাম না কই সাপোর্টটা দিব না, যে মা তুমি বুড়ো হয়ে যাবে তখন তো তোমাকে আমাকেই দেখতে হবে, কারণ তোমার ছেলে নেই, কে দেখবে তোমাকে, তখন আমি এটা বল আমি তোমাকে কখনো আমার পায়ের রাস্তা না তোমাকে জায়গা দেবো না, কারণ তুমি আমার কষ্টটা বোঝো নাই, তখন আমি তোমাকে কোনো কিছু সাপোর্ট
আজকে আপনি যে ঘটনাগুলো এখানে বললেন এগুলোর মধ্যে আপনার জায়গা থেকে আপনি কোনগুলোকে ভুল মনে করেন, কোন জায়গাগুলোকে অপরাধ মনে করেন?
অপরাধ মনে করছি আমি সোহামকে এই কথাটা বলে ভুল করছি, আর একটা হচ্ছে আমার মার সাথে আমি ব্যাগ করছি, বিশেষ করে আমি সোহামের দিকটাই বেশি ভাবি যে ওর সাথে আমি অনেক ভুল করছি, কারণ এই কারণে যে ছেলেটাকে আমার জীবন থেকে আমি সরিয়ে দিলাম মানে মাঝখানে মালে, ও আমাকে এত ভালোবাসে যা পৃথিবীতে বোধহয় আর কোনো মানুষ কাউকে
ভালোবাসে।
হ্যাঁ, আমি ওকে বলি তুমি কি এবিসি রেডিও শোনো না, বলে হ্যাঁ আমি শুনি, আমি কি দেখো না অনেক ছেলেরা, আমি ওকে এভাবে বলি অনেক ছেলেরা এত ভালোবাসার কথা বলে তারপর না চলে যায়, বিয়ে করে একটা মানে কোনো কিছু হলে চলে যায়, বিয়ের আগেই চলে যায়, ও বলে যে আমি এর উল্টাটা করবো, ছেলেরা চলে যায় আমি তোমাকে নিয়ে চলে যাবো। তা আমি ভাবি না তুমি অবশ্য আগে শোনো ভালো করে, প্রতিদিন অন্তত পক্ষে প্রতি সপ্তাহ এই ইয়াগুলো শোনো, ও এখন তারপর থেকে আমার মানে আমার এগুলো দেখো প্রতিদিন শোনা শুরু করে।
মালিকের প্রতি আপনার একটা সফট কর্নার আছে, সেটা কি লাভ? আপনি কি ওকে লাভ করেন?
আসলে আমি ওকে এখনো বলি, আগেও বলেছি, যদি ওই সোহাম বেঁচে থাকে আমি ওকে দিই, আর যদি ও বেঁচে না থাকে আমি তোমাকে দিই।
দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি গুড পয়েন্ট প্রিয় শ্রোতা। সোহামের প্রতি আপনার, সোহাম বেঁচে থাকা অবস্থায় কোনো কিছু ছিল না, কিন্তু এখন আপনার মনে হয় সোহাম সুইসাইড করার পর এক ধরনের গিল্টিনেস আপনার মধ্যে গ্রো করেছে, দোষ ব্যাপারটা গ্রো করেছে, এবং যেজন্য মনে হয় আপনার সোহামকেই বিয়ে করা উচিত, এই ধরনের ফিলটা হয়। যদি বেঁচে না থাকে তাহলে আপনি মালিককে বিয়ে করুন,
মানে আমি বলেছি।
এই কিশোরী মনে এখন যে জটিল কেমিস্ট্রিটা চলছে সেটা 4-5 রকমের। একটা হচ্ছে তার মনের ভিতরে একটা অধিভৌতিক ভয়, তার ধারণা হয়ে গেছে সোহাম মৃত্যুর পরে কিছু একটা তার আশেপাশে ঘুরে বেড়ায় যেটা তাকে প্রতি মুহূর্তে বিভিন্ন ভাবে শাস্তি দেয়, এক। 2 নম্বর হচ্ছে তার কখনো কখনো মনে হয় সোহাম বেঁচে আছে, কারণ সোহামের কবরটা সে দেখেনি, এবং সোহাম বেঁচে থাকা অবস্থায় সোহামের প্রতি তার বিন্দুমাত্র লাভ ছিল না, কিন্তু এখন যখন মনে করে যে সোহাম নেই দুনিয়াতে তখন সোহামকেই সে শুধু লাভ করে, বা সোহামের প্রতি তার যে ফার্স্ট যেটা বলি যে সফট কর্নার, সেই সফট কর্নারটা রয়েছে এবং সে সোহামকে চাই জীবনের জন্য। মালিক নামের একটা ছেলে তার জীবনে আছে, কিন্তু মালিককে সে ওইভাবে লাভ করে না যতটা সে সোহামকে করে, এবং মালিককেও যে কতটুকু লাভ করে সে সেটাও তার জায়গাটা থেকে এখন পর্যন্ত সে ক্লিয়ার না। ক্লাস 9 পড়ছে মেয়েটা, 14 বছর বয়স। মার সাথে তার যে সম্পর্ক সেটা এক ধরনের ব্যাপক দূরত্বের সম্পর্ক, এবং আপনারা তার কাছ থেকে শুনেছেন যে সেই ধরনের কথাও বলছে যে আমি ওর মাকে কখনো আমার পায়ের কাছে উঠাই দিব না। অদ্ভুত রকমের বাজে কথা, কিন্তু এটা সে বিলিভ করে। এই যে ব্যাপারগুলো, এই যে জটিল কেমিস্ট্রিগুলো, এগুলো কেন হলো, কি কারণে হচ্ছে, সেটা আমাদের এই যে মানসিক বিশেষজ্ঞ যিনি রয়েছেন আজকে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে, তিনি পুরো অপ্রিয় সত্যটুকু শুনেছেন, তিনি তার মতো করে ব্যাখ্যা দেবেন, কিন্তু তার জীবনে এগুলো অপ্রিয় সত্য। আপনি বলছিলেন যে আমার কিছু ভুল আছে, আমি সেগুলো জায়গাতে কিছু ক্ষমা চাইতে চাই বা কিছু।
একটা হচ্ছে যে আমি সোহানকে কথাটা বলে ভুল করেছিলাম যে তুমি সব ছেলেরাই মরতে পারে বলে কিন্তু মরে দেখাতে পারে না এটা। আর সেকেন্ড ভুলটা হচ্ছে যে আমি আমার আম্মুর প্রতি অনেক টর্চার করতে, এখনো বর্তমানে কি বলবেন ভাই, আমি প্রোগ্রাম শুনি তবু আমার মাকে ওই যে যখন মনে পড়ে আমি আমার মাকে বললে আমার মা উল্টা বললে আমাকে টর্চার বেশি করে তখন থেকে। আর একটা বিশেষ করে ভুল হচ্ছে যেটা আমি স্কুলে তিনটা ছেলেকে অনেক মার দিয়েছিলাম।
আচ্ছা, এগুলো আপনি গিল্টি ফিল করেন নিজের জায়গাটাতে, অপরাধ ফিল করেন, রাইট? আচ্ছা, আমাদের সাইকিয়াট্রিস্ট যেটা বলবে আপনার সম্পর্কে, আপনি আদৌ যেটাকে অপরাধ মনে করেন সেটা আপনার কাছে অপরাধ কিনা বা ভুল কিনা, আপনি তো তাকে বিলিভ করবেন, কারণ তিনি তো বিশেষজ্ঞ ব্যাপারগুলো নিয়ে, তিনি তো মনটা বোঝেন, মনোবিশেষজ্ঞ। আপনি তার মূল্যবান মতামতগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পরে আপনি আপনার মতামতগুলো জানাবেন, ওকে? এক। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার মা তো আজকে আমাদের এখানে এসেছে, এখন পর্যন্ত তিনি এই মঞ্চটার বাইরে আছেন, এবং আপনি যতগুলো কথা এখানে বলেছেন সেগুলো কি আপনার মা জানে, আপনার মা শুনেছে?
আমার মা সব জানে, কিন্তু সোহামের ব্যাপারে ওই দিনই শুনছে, বলছে যে তুই, আমি এই কারণে বলি যে আমার মেয়ে কখনো ফেল করে না, ফেল করার কারণটা কি?
তার মানে আপনার মা এখন মোটামুটি সবকিছু জানে। আমরা কি এই পর্যায়ে আপনার মার সঙ্গে কথা বলতে পারি?
হ্যাঁ, বলতে পারি।
তার মানে আমরা একটু আপনার মার সামনাসামনি আপনাকে করতে চাই। আর তার আগে যেটা অনুষ্ঠানের শুরু থেকে বলে আসছিলাম যে আমাদের সাথে একজন এক্সপার্ট প্যানেল থেকে একজন বিশেষজ্ঞ রয়েছেন, তিনি আমাদের নিয়মিত বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। তো এই মুহূর্তে ফোনে তার সাথে আমি একটু যোগাযোগ করছি। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো পুরো বিষয়টা শুনলেন, এখন এই মুহূর্তে আপনার কি বলার আছে?
জি, আসলে আমাদের জীবনে অনেক দুর্যোগ দুর্বিপাকে যেতে হয়, কিন্তু সেটা আমরা যখন বড় হই, অ্যাডাল্ট হই, তখন হয়তো আমাদের সেরকম মানসিক ক্ষতি থাকে, কিন্তু যখন শিশু বয়সে মানুষকে বড় ধরনের দুর্যোগ দুর্বিপাক মোকাবিলা করতে হয়, সেটা একটা ছোট শিশুর জন্য খুবই কঠিন ধারণা। আরবি কাহিনীটা আমরা সেটাকেই লক্ষ্য করতেছি, সেখানে সে মানুষ হলো, সে খালার বাসায়, সেখানেও তাদের কাছ থেকে সে আদর না পেয়ে সে নির্যাতন পেয়েছে। কারণেই তার ভিতরে আমাদের মনোবিজ্ঞানী এরিকসন বলেছিলেন যে আমাদের ছোটকালে প্রথমে তৈরি হয় কিছু আইডেন্টিটি, তৈরি হয় আমি কে, আমার পরিচিতি কি, এরপরই তৈরি হয় অন্তরঙ্গতা, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যে সম্পর্ক, সেই অন্তরঙ্গতার ব্যাপারটাই কিন্তু আরবি ক্ষেত্রে ঘটে নাই। অর্থাৎ মার সঙ্গে তার যে হওয়ার কথা, যে আত্মিক বন্ধন, আবেগগত ভালোবাসাগত একটা বন্ধন তৈরি হয় মায়ের সঙ্গে, অথবা যাদের সঙ্গে সে বড় হয়, মানুষ হয়, তাদের সঙ্গে তাদের একটা মানে আত্মিক বন্ধন তৈরি হতে হয়, এই বন্ধনটা হচ্ছে শিকড়। এই শিকড় দিয়েই কিন্তু সে অন্যান্য ভালোবাসা বলেন, স্নেহ বলেন, মমতা বলেন, এই সমস্ত জিনিস কিন্তু এই শিকড় বিদ্যুৎ দিয়ে তার ভিতরে ঢুকে। কিন্তু আরবির দুর্ভাগ্য এরকম হয়েছে যে আগে তো অনেকগুলি বড় ধরনের বিপর্যয় গেলই, ছোটকালে যে রুট থাকা দরকার সেটাই তার তৈরি হয়নি, না মার সঙ্গে না খালার সঙ্গে, যার ফলে ভালোবাসা মমত্ব মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা যে ব্যাপারটা সেগুলি তৈরি হয় নাই, মানুষকে বিশ্বাস করতে পারে না, যার জন্য সে সোহানকে বিশ্বাস করতে পারে নাই বা অন্য কাউকে বিশ্বাস করতে পারে নাই, তার ভিতরে নিজের ভিতরে একটা নিরাপত্তাহীনতা বোধ সবসময় আছে এবং অবিশ্বাসের ব্যাপারটাও আছে, এবং আপন মা তার কাছেও সে যথাযথ সহায়তা সব সমর্থন মানসিক আশ্রয় দিতে বলে সেটাও সে সব পায়নি। এখন আমাদের সবার জন্য যেটা জানা দরকার, আপনি আপনার অনুষ্ঠান দিয়েও আপনি আরবি মাকে অন্তত জানাবেন, আপনি যেভাবে থাকেন, যত দুঃখী অবস্থায় থাকেন না কেন, কষ্টে থাকেন না কেন, আপনার মেয়েকে কিন্তু আপনি বাদ দিয়ে অন্য দিয়ে যতনা তাকে সাপোর্ট দিতে পারবেন, তার সাথে সাপোর্ট দিতে পারেন ভালোবাসা দিয়ে, তাকে সমর্থন দিয়ে। আরবিকে আমি সরাসরি কিছু পরামর্শ দিতে চাচ্ছি, সেটা এই, যদিও তার বয়স এই পরামর্শগুলি কতটুকু গ্রহণ করতে পারবে সেটা হয়তো বলা মুশকিল, কিন্তু তবুও যেহেতু সে কিছুটা বড় হয়ে উঠছে, তাকে বুঝতে হবে যে সে এখন নিজেকে খুব বেশি অসহায় মনে করে, অবহেলিত মনে করে, তাকে এটা ভাবতে হবে যে তার মা তার কাছে উদাহরণ, তার মাও কিন্তু সংগ্রামী জীবনযাপন করতেছে, স্বামী নাই তবু তাকে সংগ্রাম করে যেতে হচ্ছে। আরবি যেটা চেয়েছে সে চাইছিল স্নেহ, মমতা, ভালোবাসা, মর্যাদা, এগুলি। এখন আরবিকে যেটা করতে হবে তাকে এটা বাদ দিতে হবে যে আমার জীবনে এখন আমার অন্যের ভালোবাসা, অন্যের আদর, সোহাগ এবং মর্যাদা এগুলি আমার এখন দরকার নেই। আমার দরকার এই মুহূর্তে আমার মা যেমন সংগ্রাম করতেছে এগুলি কি জীবনে কিছু না পেয়েও আমাকেও সংগ্রাম করতে হবে, আমাকে কঠিন হতে হবে, আমাকে শক্ত হতে হবে। আমার এই সংগ্রামটা হচ্ছে আমাকে প্রতিষ্ঠা করা, আমি নিজে তা একটু দাঁড়াবো, পারলে আমার মাকেও আমি আমার জীবনে নিয়ে আসতে পারবো। এই বয়সে ভালোবাসা না করাও সঠিক ছিল, আমার অতীতটাকে আমাকে এখানে ভুলে যেতে হবে। সেই জন্য এখন তার পাশে দাঁড়ানোর জন্য তার মাকে বলতে চেষ্টা করতেছি, আমি যে কথাগুলি আরবিকে বললাম সেটা আরবি পুরো পারবে না যদি তার সামাজিক সমর্থনগুলি না থাকে। সেই জন্য আশেপাশের সমর্থনগুলি যতটুকু জোগাড় করা সম্ভব হয় সেটা যদি আমরা করে দিতে পারি বা তার মা করে দিতে পারে তাহলে তার জন্য একটা ভিত্তি তৈরি হয়। আর বাকিটা আরবিকে আমি যেটা বললাম সেটা যদি সে কিছুটা অন্তত মনে রেখে সে যদি শুধু কেবল বলে যে আমার এখন কিছুই দরকার নাই, সামনের দিকে আগাবো, আমার আমার নিজের জীবন প্রতিষ্ঠা করব, তার মানসিক শক্তি যত বড় হবে সে যত বেশি সামনে আগেতে যাবে ততই কিন্তু সে একটা নতুন আলোর পথ দেখবে, নতুন একটা ভালো জীবনের সন্ধান পেয়ে যাবে। আমরা দোয়া করি এবং আশা করি আরবির জন্য একটা ভালো জীবন নিশ্চিত হবে।
জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার এই মূল্যবান মন্তব্য আমাদের জন্য অনেক বড় পাঠ হয়ে আমরা বিশ্বাস করি। আপনাকে স্পেশালি থ্যাঙ্কস, যাহা বলিব সত্য বলিব নিয়মিত বিশেষজ্ঞ হিসেবে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করে আমাদেরকে সহযোগিতা করছেন। আরোহী,
আসলে আমি পার্সোনালি যা শুনলাম ওনারা আমি সব মেনে চলার চেষ্টা করব, মেনেও চলবো। আমি যা ভুল করেছিলাম সেটা আমি শুধার, যে আমার মতো কোনো মেয়ে আর বা কোনো ছেলে, অবশ্য বিশেষ করে মেয়েদের ইয়াতে বলতেছি, তোমরা কোনো দিন কোনো ছেলেকে এভাবে কোনো ইয়ে করো না যাতে আমার মতো তোমাদের এরকম শাস্তি পেতে হয়। এবং কি,
এবং একটা জিনিস কিন্তু উনি বলেছেন যে আপনার ভুলের জায়গাটা যেটা আপনি ভুলই মনে করেননি সেটা হচ্ছে যে ধরনের আচরণ যদি কেউ আপনার সঙ্গে করে সেটা এসে পরিবারকে জানানো, সেটা এসে আপনার কাছের মানুষগুলোকে জানানো, কারণ কিন্তু আপনি জানাননি। এটা 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 আসলে দুপ্তিপাক্ষিক একটা ভুল, আপনারও ভুল এবং আপনার পরিবারেরও ভুল, কারণ আপনার পরিবার সেই জায়গাটা আসলে তৈরি করতে পারেনি যে এখানে গিয়ে আপনি ওভাবে খুব আরামসে বলে দিতে পারেন, এটা আপনি বলেননি। এটা বললে হয়তো সমস্যার সমাধান অন্য হবে।
এর আগে তখন আমি ছোটবেলায় করে পড়তাম, তো একটা ছেলে মানে এইভাবে আমার সাথে ফ্রেন্ডের মতো বিস্ত, ওই ছেলেটাকে অনেক মার দিছিল বাবা।
এই কারণে আপনার মনে আরেকটা ভয় ঢুকে গিয়েছিল যে সোহামের ব্যাপারটা যদি বলি তাহলে সোহামের সাথে ওই ধরনের আচরণ করতে পারে। তার মানে প্রিয় শ্রোতা যারা এখানে অভিভাবক আছেন, দেখুন ছেলেমেয়েরা কোন জিনিসগুলোকে নোট করে এবং কেন তারা আপনাদের কাছে এই কথাগুলো বলতে ভয় পায়। খুবই ভালো হয়েছে, আমরা বিশ্বাস করি যে আজকে যে বিষয়গুলো নিয়ে আপনি এখানে এসেছিলেন, অপরাধ বোধ বা ভুল, সেগুলো আপনার ভুল এবং অপরাধ না। আপনার ভুলের জায়গাটা একটাই আমরা বলেছি, সেটা হলো যে আপনি পরিবারের কাছে জিনিসগুলো গোপন করেছেন। এবং ভুল এবং অপরাধের অনেক বড় জায়গা জুড়ে আছে আপনি যে পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশটা। আমরা এই পর্যায়ে আপনার মার মুখোমুখি করতে চাই আপনাকে। রেগে বলুক আর যেটা করেই বলুক না কেন, মানে ওই কনসেপ্টটা একটু ভাঙতে চাচ্ছি, এটা হচ্ছে মূল জায়গাটা। ও যেটা বলে আপনার সম্পর্কে যে আমার মাকে আমি এমনই বললো যে পায়ের কাছে জায়গা দিই, রেগে মেগে গিয়ে ধরনের কথা বলে,
ও তো বলে না, ওটা কইলে যে আমার কি হবে, ঠিক আছে, ওটা চিন্তা করলে তো বলতো না,
শাসন
করবো না বোনের মেয়েকে, বোনে কখনো খারাপ ভাবে না।
কিন্তু এটা কি ঠিক না যে আন্টি ধরেন কোন কারণে এরকম হলো যে আপনার মেয়ে যেটা বলছে সেটাকেও একটু মনোযোগ দিয়ে শোনা, ওই সে সাপোর্টটা কি ও পেতো আপনার কাছ থেকে?
পেতো মানে আমার হইলো, আমি তো দূরে থাকি, ঠিক আছে, আমি ওকে সাপোর্ট দিলে বলবে মা তো দেখ আমাদের কত মার কাছে গেছে, মা আবার আমাদের উল্টা শাসন করতে, ওইটা হিসাব করে আমি বুঝলাম।
অভাবটা কোন জায়গাটাই ছিল? আপনি যখন একটু আগে বলছিলেন যে মার প্রতি ধারণা পোষণ করেন, আপনি কি ফিল করতেন মার সাপোর্টটা আসলে কি পেতে ভালো?
আমি এটা বলতাম যে থেকে আমার অন্তঃপক্ষে সবকিছু আমার মা, আমার মাকে যদি আমি জিনিসটা বলি, যদি আমার মা ওনার বোনকে বলে তার টর্চার বেশি হয়, তখন থেকে আমার মাকে আমি একটা দিক দিয়ে বেশি খারাপ ভাবি। এখনো মার সামনেই বলতে পারবো আমি কি উনি ওনার নিজের ভবিষ্যতের দিকে আজও তাকায় নাই, কালো তাকাবে না, অবশ্য ভবিষ্যতেও তাকাবে না, তার ভবিষ্যতের দিকে, যার ভবিষ্যৎ একমাত্র তার মেয়ে।
না, মা যেটা বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাকে যদি ওই মুহূর্তে সে ধরেন একটা কিছু বললো, আপনাকে ধরেন সাপোর্ট করলো, আপনাকে তো খালার বাসায় বড় হতে হচ্ছে, তো সেই জায়গাটা থেকে দেখা যাবে যে খালার সাথে আপনার এক ধরনের বিরোধ তৈরি হতে পারে, সেটা আপনার নিজের জন্যই খারাপ হবে, সেটা কিন্তু মার জায়গাটা থেকে ঠিক।
আমি আমি একটা পছন্দ করি কি মার কাছ থেকে, এর জন্য আমি অনেক দূরেও চলে যেতে পারি এক সময়, বিশেষ করে উনি ওনার ভাই, যে ভাইয়ের ক্ষেত্রের কথা বললাম, এবং কি যে ভাবি মানে ওটার প্রতিবাদ বলতে কি উনি জিজ্ঞাসাই করেন যে আমার মেয়েকে
মেয়ের মাথায় হাত বোলানোর মতো অবস্থা যে মা তুমি এরকম করো না, ওর পক্ষে যে লাভ করেন সেই জিনিসটা কি ও ফিল করতে
পারছে? আমি বলি তোর যেটা দরকার যখন তখনই আমি ওকে টাকা পাঠাই দিচ্ছি, ঠিক আছে?
কিন্তু এই টাকাটাই কি এনাফ? টাকাটাই কি আসলে সব?
না,
টাকাটাই হচ্ছে আপনি যে বলছেন, হ্যাঁ,
এই যে টাকাটা মানে অন্যদিকে তাকাইতে মানা করছি আমি, ঠিক আছে? আমি কেয়ার এর কি দেই দেই নেই, এটা আমার ব্যাপার, ঠিক আছে? ওইটা নিয়ে তুই ইয়া করবি।
কিন্তু বাচ্চাদের মনে কিন্তু এক ধরনের জেলাতে তৈরি হয় যে আমি মার আপন সন্তান, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বেশি এক্সট্রা খাতির করে বা দয়া করে বা যে কোনো কিছুই করুক না কেন, ওর কিন্তু এক ধরনের জেলাতে তৈরি হওয়াটাই স্বাভাবিক, কারণ ও কিন্তু ম্যাচিউর না এখন পর্যন্ত।
আমার কথা হইলো, আমি যেখানে আছি ওটা আমি বললে আমার বাড়ি যদি কোনো কিছু হয় তাহলে ওরা সাপোর্ট করে, ঠিক আছে? ঠিক আছে, কিছু টাকা দিয়ে দাও, নিয়ে যাওয়ার মতো কাছে।
এটাকে আপনি বোঝেন আরোহী যে আপনার মা যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে আপনি যাদের কাছে আছেন তারা একটা বিশাল সাপোর্ট তার জন্য?
কিন্তু আমার একটা বিষয় মানে কি, আমার মা আমাকে টাকা পয়সা দিয়ে, হ্যাঁ আমার মা আমাকে টাকা পয়সা দিয়ে, আমার আম্মু তো আমাকে বুঝতে দিতে পারে যে দেখ মা এই টাকাটা আমি দিই না, সবটা উনি।
ওর জীবনে যে কিছু কিছু ভুল ঘটে গেছে ও যেগুলোকে ভুল মনে করে, বিশেষ করে শ্রমের ব্যাপারটা আপনি কিছুদিন আগে
জানেন, ওগুলো আমি বিয়া করি না, ওগুলো বাচ্চা মানুষ ওই হিসাবে
কথা বলে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য বিগ পয়েন্ট। এগুলো আমরা একটু আগে আমাদের এক্সপার্টে যিনি ছিলেন তার সাথে কথা বলেছি, ও ওর জায়গাটা থেকে বলেছে যিনি, উনি যে খুব গুরুত্বপূর্ণ মেসেজটা দিয়েছেন যে ছোটবেলা থেকে এই ধরনের একটা পরিবেশে বড় হয়েছে বলে এই ধরনের ওর মধ্যে এই কমপ্লেক্সিটি গুলো গ্রো করেছে। কিন্তু এটাও তো জরুরি যে ও যে বাচ্চা মুখ করে জিনিসগুলোকে বিলিভ করছে সেই বিলিভ থেকে ওকে বের করে নিয়ে আসা, কারণ এই বের করে নিয়ে আসার জন্য আপনার
যেখানে আমি রাখছি ওরা তো কয় ওর মতন থাও, ঠিক আছে? ও যেটা চাই তো পাইতেই আছে, ঠিক আছে? আমি বলছি আর মেয়েটি পর্যন্ত তুই থাক, ঠিক আছে? আমি তো তোর জন্যই করতে আছি, ঠিক আছে? তো মাঝে মাঝে ও বোঝে না, মাথার মধ্যে কিছু নেই, বুঝছেন? আমার টাকা পয়সা জায়গা জমি যা রাখছি আমি তো তোর জন্যই, আমি যদি এখন বলি আরেকজনকে দিয়ে দিবি এটা করলে তো চলবে না, জিনিস তোরই। ও মনে করে ঠিক আছে উনি মা
আছে, যেটা বললো
ভাইয়া যে আমার মা আমার সেটা বললো, হ্যাঁ সেটা আমি মানি, কিন্তু ওনারা তো আমার প্রতি একটা দায়িত্ববোধ থাকা উচিত। আমি যদি বলি মা আমার না এটা পছন্দ বা এটা পছন্দ, কিন্তু আমি একটা সবচেয়ে বেশি আমার মাকে সাপোর্ট করি যেটা হচ্ছে আমার সেকেন্ড লাভ স্টোরি, এটা আমার মা মেনে, আমি এটাকে আমার মাকে ভীষণ সাপোর্ট করি।
মেনে নেওয়া মানেটা কি, আপনি কি ওকে ওই ছেলের সাথে কি পারবেন নাকি আপনি বললে খুব ইজিলি ভাবে ওকে সান্ত্বনা দেন? বা
মেয়েটা দিয়ে কিন্তু আমার পক্ষে সম্ভব না, ওরা এলো উপরে লেবেন না, ঠিক আছে? আমার এই মানে আমি আর ওই ছেলে
খারাপ ব্যবহার করেননি
না, না আমার মা ওর মা নাকি ওকে বলছে যে দেখো মালিক তুমি, ওরা ছয় ভাই তিন বোন, বলে দেখো মালিক তুমি যেখানেই যা করো অন্তর পক্ষে আমাদের অধিকারটা আমরা পাইলে চলবে, তুই যাকে খুশি তাকে বিয়ে করো। আমাকে এটা বলেছে আমার মা
আমি
ওকে বুঝি মাত্র আসা তোর 14 বছর বয়স, ঠিক আছে? এখন এইসব চিন্তা তোর কি মাথা বিতে আনছো কেন?
এই যে মা এই কথাগুলো বলেছে বলেই তো আপনি মালিককে এই ধরনের বুঝদার সামলদার একটা কথা বলতে পেরেছেন, রাইট? জীবনটা পুরোটাই যদি এরকম হতো তাহলে জীবনটা আজকে এরকম হতো না, অনেক সুন্দর হতো। আপনাকেও এখানে বুঝতে হবে আপনার যেহেতু বয়স হয়েছে যে আপনি একটা অন্যের পরিবারে বড় হয়েছেন এবং সেখানে কিছু সমস্যা থাকবেই। আপনি যখন মার জায়গাটাতে আসবেন তখন আপনি বুঝবেন যে মা আপনার সাথে কতটা শখ বা ন্যায় আচরণ করেছে। হ্যাঁ, সেই জায়গাটা থেকে মাকেও কখনো কখনো মেনে নিতে হবে যে মা যে সবসময়
খারাপ করছে। তখন আমার অনেক কষ্ট লাগে জানেন, আমি ঢাকা অনেক দূর আছি, আমি যেদিন ভাত আমার খামা খালু ডাকতাম তো ওদের আমি 5টা 5টা বানান করি, ওরা আমাকে কি বলে খালা তুমি আসার আশা করো না, কিন্তু আমরা বেঁচে আছি, ঠিক আছে? আমি ইন্টারে পড়তে আছি, তুমি আমাদের বাসায় থাকবা, তোমার পেলে তো দুই তিন মানে কিছুই করতে হবে না, শুধু আমাদের সংসারে থাকবা, আমার মা মারা গেছে, ঠিক আছে? আমি কি ওদের কাছে আমি যে আশাটা পাইলাম আমি তোর কাছে পাইলাম না, ঠিক আছে? আমার এই কষ্ট
আছে, এটা মাকে কিন্তু বলা যাবে না কখনো, এই বলা যাবে না বলে আজকে মাকে এখানে মুখোমুখি করেছি। হ্যাঁ, তো আপনার জীবনে যদি সবচেয়ে বড় ভুল থেকে থাকে এই পর্যন্ত সেটা হচ্ছে মাকে নিয়ে এই ধরনের কথা বলা। আমি একটা ভুলের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনার জীবনের একটা ভুল হচ্ছে আপনি পরিবারের কাছে গিয়ে জিনিসগুলো না বলা, যে কারণে আপনি নিজের মতো করে নিজের ভিতরে একটা কনসেপ্ট গ্রো করেছেন যেগুলো একটাও ঠিক না। আরেকটা বড় ভুল হচ্ছে জীবনের এই পর্যায়ে এসে আপনি এটা বিলিভ করছেন যে আমার মাকে আমি কোনোদিন, একটা খুব বাজে কথা বলেছেন একটু আগে, আর সবসময় বলে এটা বললে আপনি কি করেন ওকে?
না আমি কিছু বলি না, আমি কান্দি কান্না করি কান্না করে বলে তোর কাছ থেকে একটা কোনদিন আশা করি নাই।
আপনি কি পরবর্তীতে দ্বিতীয় বিয়ে কি করেছেন আপনি আপনার প্রথম
না
আপনার মা যে স্যাক্রিফাইসটা আপনার জন্য করেছে সেটা কি
আমার অনেক ভালো ভালো আসছেন ওর জন্য
কত বড়
কারণ মাকে ভীষণ সাপোর্ট করে দেখে আমার বান্ধবীরা যাদের বাবা মারা গেছে ওর মা বিয়ে করছে কিন্তু এই কারণে আমার মাকে ভীষণ সাপোর্ট করে আর একটা হচ্ছে যে মানে আমি যা বলছি আমার মা আমার মনে দুঃখটা বুঝতে না কারণ আজকে অবশ্য এবিসিডির মাধ্যমে মানে আমার মার কাছে আমি ভুল স্বীকার করতে পারছি
রাইট এবং আপনি আপনার মার কাছে ক্ষমা চাইবেন আপনার আপনি যে এই ধরনের কথা বলেছেন এবং আপনি আজকে ওয়াদা করে যাবেন যে লাখো মানুষকে সামনে রেখে যে আপনার মার সাথে আপনি কখনোই আর কোনোদিন আর খারাপ আচরণ এই ধরনের কথা বলবেন না
পৃথিবীতে কোনো সন্তানের কাছে কোনো মা এটা আশা করে না আমার মাকে আমি অনেক কষ্ট দিচ্ছি যাতে মা আমাকে কষ্টগুলো ভুলাতে চাইছি আমি আমার মাকে ভীষণ কষ্ট দিচ্ছি কারণ তখন না বোধে কষ্টগুলো দিচ্ছি মাথায় রাখি এখন আমি বুঝতে পারি মাকে আমি ভীষণ কষ্ট দিচ্ছি জানি না এই কষ্টের জন্য মা আমায় কোনোদিন ক্ষমা করে
আপনার কিছু বলার আছে আন্টি
আমার ওই তো কিছু বললাম এই কষ্টটা
ও আজকে ওয়াদা করেছে ও কোনোদিন আর বলবে না আমার মনে হয় সন্তানকে তো আসলে মা কখনোই অভিশাপ দিতে পারেন না তো আপনি আপনার জায়গা থেকে ওকে ক্ষমা করে দেন হ্যাঁ কারণ ও খুবই ছোট এবং আপনি আপনার চেয়ে খুব পানি আমরা দেখতে পাচ্ছি
আমার ইচ্ছা ওরে আমার লেখাপড়া করার আমার আর কিছু
আমাদেরও ইচ্ছা ও অনেক বড় হবে এবং অনেক ভালো লেখাপড়া করবে এবং আপনি ওকে আপনার জায়গাটা থেকে ক্ষমা করে দেন
আমি ক্ষমা করে দিয়েছি ঠিক আছে
প্রিয় শ্রোতা অদ্ভুত সুন্দর একটা পরিসমাপ্তি আমরা আজকে এখানে আরোহীকে দেখিয়ে আমরা শত শত হাজার হাজার লাখ লাখ আরোহীকে এবং আরোহীর যে পরিবার এবং একই সাথে বলতে পারি লাখ লাখ আরোহীর যে বড় ওঠার পরিবেশ সেই পরিবেশগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম যে অসুস্থ পরিবেশের মধ্যে যদি মানুষ বড় হয় তাহলে সে অসুস্থ ধারণা নিয়ে বড় হয় সেই অসুস্থ ধারণা ভেঙে দেবার জন্যে ওই মানুষগুলোর ভালোবাসার মানুষ এবং ভালোবাসার জায়গাটা তৈরি হওয়াটা খুবই জরুরি যেখানে গিয়ে সে তার জীবনের প্রতিবন্ধকতাগুলো প্রতিকূল অবস্থাগুলো খুব ভালো করে বলতে পারবে এবং ওই ভালোবাসার মানুষের কাছ থেকে শ্রদ্ধার মানুষের কাছ থেকে গুড সাজেশন নিয়ে সামনের দিনগুলোতে খুব সুন্দরভাবে পথ চলতে পারবে প্রিয় শ্রোতা আরোহীর জীবনের অপ্রিয় সত্য এখানেই শেষ হচ্ছে তবে যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না একটু পরে বাকি সেগমেন্টগুলো নিয়ে আমরা ফিরে আসছি আরোহীকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে তবে দাঁড়ান বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি কেন করেছেন কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে সাহস আছে সত্য বলার তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আমরা পুরো অনুষ্ঠান জুড়ে ফেসবুক SMS এবং ইমেইলের মাধ্যমে অনেক অনেক মতামত পেয়েছি তার কিছু অংশ কিছু কমেন্টস আমরা এখন পড়ে শোনাচ্ছি শহীদ লিখেছে আরোহীকে মনে হয় বয়সের তুলনায় একটু বেশি বোঝে বা এই জাতীয় কথাবার্তা সন্ধ্যা লিখেছে আরোহী যদি তার পরিবারের কাছে ঠিক মতো আদর পেত তাহলে এরকমটা হতো না আলভি লিখেছে পুরো ঘটনায় আরোহীকে খুব একটা দোষ দেওয়া যায় না তবে আজ থেকে তার ভবিষ্যৎটা ভালোর দিকে যাবে বলে আমরা প্রত্যাশা করি কামাল লিখেছে আরোহী যদি তার জেদটাকে কমাতে পারে তাহলে অনেক ক্ষতি থেকে সে বেঁচে যেতে পারবে লতা লিখেছে আরোহীকে যদি ছোটবেলা থেকেই মায়ের কাছে রাখা হতো তাহলে মনে হয় আরোহীর জন্য ভালো হতো কিটু লিখেছে সবকিছু ভুলে আরোহীকে লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত রনা লিখেছে আরোহীকে এখন প্রেম থেকে খুব দূরে থাকার পরামর্শ দেব এরকম আরো সুন্দর সুন্দর কমেন্টস এসেছে যেমন সাব্বির লিখেছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই বয়সের ছেলে মেয়েদের পরিবারের মানুষজন সঠিকভাবে গাইড করেন না আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আপনাদের ব্যক্তিগত জায়গাটা থেকে আরোহীর জন্য আপনারা এইভাবে উপদেশ পাঠিয়েছেন সেজন্য এবং একই সাথে মনে রাখবেন প্রিয় শ্রোতা যাহা বলিব সত্য বলিবতে যারা এখানে গেস্ট আসেন তাদেরকে সংশোধন করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আরোহীকে শুনে আরো যারা আরোহী রয়েছেন তাদের ভুল হওয়ার সম্ভাবনাটি যদি জিরোর কোঠায় পৌঁছে যায় তবেই আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিব সাকসেস
আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য যেমন পথ খোলা রয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের এখানে এসে ছাড়াও আপনি কিন্তু মেইলের মাধ্যমে, চিঠির মাধ্যমে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে চিঠি লিখতে হবে। চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যদি মেইল করতে চান সেক্ষেত্রে মেইল করার নিয়মটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। গত সপ্তাহে আমাদের কাছে মেইল করে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করেছেন আখসান শাহরিয়ার। নামটা অনেক অদ্ভুত রকমের সুন্দর নাম। তো তার জীবনের যে অসুন্দর ঘটনাটি সেটা আমরা এই মুহূর্তে শুনবো আর্য সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
আমি মোহাম্মদ আখসান শাহরিয়া, থাকি মিরপুরে। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন একবার মার্কেটে ঘুরছিলাম, হঠাৎ দেখি কিছু টাকা পড়ে আছে। আশেপাশে দেখলাম কেউ লক্ষ্য করছে না। এই ফাঁকে আমি টাকা নিয়ে গুনে দেখি 1,500 টাকা। কিছুক্ষণ পর একটা লোক খুঁজতে খুঁজতে এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কোনো টাকা পেয়েছি কিনা। আমি 1,500 টাকার লোভ সামলাতে পারিনি, তাই অস্বীকার করলাম। পরে আমি প্রায় 1 সপ্তাহ এই টাকাগুলো খরচ করেছিলাম। আজ আমি 9ম শ্রেণীতে পড়ি। আজ বুঝতে পারছি কি ভুলটাই না আমি সেদিন করেছি। জানি না এর ক্ষমা কোনোদিন পাবো কিনা। এই কথা কারো কাছে বলিনি আজ পর্যন্ত। আজ সবার কাছে স্বীকার করে নিজেকে হালকা লাগছে এবং আশা করি আমার মতো আর কেউ এই ধরনের ভুল কাজ করবে না।
যাহা বলিব সত্য বলিব।
অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে পড়ে শোনানোর জন্য, এবং স্পেশালি থ্যাঙ্কস জানাই শাহরিয়া আপনাকে, কারণ আপনার এই উপলব্ধি হয়তো আপনার মতো করে আরো অনেক মানুষের ভুলকে থামিয়ে দেবে। প্রিয় শ্রোতা, পর্দা নামছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। আমরা প্রার্থনা করি মানুষের জীবন থেকে ভুল দূরে সরে যাক এবং সেজন্য আপনার বিবেকটি সদা জাগ্রত থাকুক। আজকের মতো শেষ করছি আমরা। আগামী রবিবার আরো একজন বন্ধুকে নিয়ে যথাসময়ে আমরা হাজির হয়ে যাব যাহা বলিব সত্য বলিব মঞ্চে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন এবং এবিসি রেডিওর সাথে থাকুন। আজি কিবিয়া, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.